This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এ আরজি কিবরিয়াকে এবং এন্টায়ার টিম আরজি রাজু রয়েছে আপনার সঙ্গে এবং সাউন্ডে মঞ্জু রয়েছে আজকে আমাদের সঙ্গে। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজি রাজুর কাছ থেকে জানবো কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি জাকির। জাকির পারিবারিকভাবে কোলাহলময় একটি পরিবেশে বড় হলেও তিনি তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছিলেন। 21 বছর বয়সে জাকির অত্যন্ত পরোপকারী। অন্যের সাহায্য করার মধ্য দিয়ে তিনি তার নিজের মনের তৃপ্তি খুঁজে পান। এছাড়াও শখের মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণ। সুযোগ পেলেই তিনি বিদেশ ভ্রমণ করতে চান। খেলাধুলা করতে পছন্দ করেন জাকির। যখনই টেলিভিশনে খেলা হয় তিনি খেলা দেখেন। আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে কেন জাকির তা জানতে আমরা চলে যাচ্ছি আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জাকির রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। জাকিরের জীবনের অপ্রিয় সত্যের স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, বরাবরের মতোই আপনাদের জন্য থাকছে SMS পোল। থাকছে আমাদের সঙ্গে ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি আমাদেরকে প্রতিনিয়তই সঙ্গ দিয়ে থাকেন, তার মূল্যবান মতামত অনুষ্ঠান শেষে জানিয়ে থাকেন পুরো স্টোরি শোনার পর। আমি আবারও তাকে এনশিওর করছি যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি JBSB-তে। অনেক ধন্যবাদ। এবং আপনি বরাবরের মতোই যেটা করেন, আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। জাকিরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো শোনার পর আপনার বিশ্লেষণাত্মক মন্তব্য আপনার কাছ থেকে আমরা জানবো। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি JBSB-র মূল পর্ব। এবং JBSB-র মূল পর্ব শুরু করার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, যে আপনারা নিশ্চয়ই জানেন যাহা বলিব সত্য বলিবতে যারা জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করেন তারা মূলত তাদের বিবেক বোধ থেকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করেন। এবং এখানে একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে তাদের আসলে কিছুই পাওয়ার থাকে না, তারা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করবার জন্য আসেন। আমরা দেখানোর চেষ্টা করি যে একজন মানুষ কিভাবে অপরাধী হন, কি অপরাধ তিনি করেন এবং শেষ পর্যন্ত অপরাধের কারণে তার জীবনটা কেমন হয়ে যায়। সবকিছু আজকে থাকবে জাকিরের জীবনের অপ্রিয় সত্যে। এবং জাকির, অনুষ্ঠান শুরু করার আগে, মূল পর্বে যাবার আগে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যে লাখো মানুষের সামনে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো স্বনামে নিজ পরিচয় গোপন না করে লাখ লাখ মানুষের সামনে এই অপরাধগুলো বলতে এসেছেন, এটা তো বিশাল বিবেকের প্রয়োজন হয়। এই বিবেকটা জাগানোর কাজ আপনার কে করেছে?
আমি অনেকদিন যাবৎ থেকে FM 90.2 শুনতেছি, তো মনে করেন অনেক মানুষও তো তার জীবনের গল্প বলছে। আমি নিজেকে নিজে মনে মনে ভাবছি যে যদি এগুলা বলি তো নিজেরও মন একটু হালকা হবে, আমারও কিছু আত্মীয় স্বজন আছে তারা জানবে কেন আমি ভুলটা করেছি।
কিন্তু আপনার এই অনুষ্ঠানটা শোনার পরে মূলত বিবেক জেগেছে,
বিবেক জেগেছে।
আপনি কি এখনো ভুল বা অপরাধের মধ্যে আছেন?
না, এখনো আমি কোনো ভুল বা অপরাধের মধ্যে নেই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জাকিরের বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। ওকে জাকির, আপনি শুরু করুন, আপনি যেখান থেকে মনে পড়ে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ জানতে চাই।
আমি প্রথম থেকে শুরু করতে চাই, আমার ভাপের সবকিছু থেকে।
জি,
আমার চাচার নাম ছিলেন লুৎফুর রহমান, আমার বাবার নাম ছিলেন ইয়াসিন আলী। তো আমার চাচার আর আমার বাবা একটা ঝগড়া ছিল টাউনের ভিতরে, আমরা 29 ডিসিমেন জায়গা নিয়ে। তো আমার চাচা ছিলেন অনেক বড় লোক, আমার বাবাও ছিলেন অর্থ সম্পত্তি অনেক কিছু। তো আমার বাবা মান্টি সিএনজি শোরুম দিতেন, মায়া মোটর শোরুম। তো উনি প্রতিদিন শোরুমে যেতা জায়গা নিয়ে। একদিন একটা আমাদের চাচা সাহারা জকিল, উনির সাথে আমার চাচার মানে কন্টাক্ট হয়। আমার বাবা জানতে পারলেন প্রায় কত 25 লাখ না 26 লাখ টাকার কন্টাক্ট হয়। তো উনি বলছেন যে ঠিক আছে, আমি নকল দলিল তোমাকে করে দিব।
চাচার সঙ্গে কার কন্টাক্ট?
এই যে উকিলের সাথে, সাহারা যে উকিল চৌকি দিকি, উনির সাথে কন্টাক্ট হয়। তারপর উনি নকল একটা জমির কাগজ বাইর করে দিচ্ছেন। তখন চাচা জাগাতে উনি মনে করেন বাউন্ডারি দিতে চাচ্ছেন, ইটুট মানে সবকিছু কিনে নিয়েছেন। আমার আব্বা কবর ভাইয়ে চলে গেছেন ওখানে। এবং ওখানে মানে অনেক ঝগড়াঝাটি হয়েছে, এখন এলাকার মুরব্বী সবাই বিচারে বসেছে। আব্বা কাগজ দেখাইছে, উনিও কাগজ দেখান। উনি বলে আব্বাকে যে উনি আমাকে বিক্রি করে দিয়েছেন। আব্বা বলে না, আমি বিক্রি করি না, আমার টাকার কি অভাব আছে যে আমি বিক্রি করবো। তো উনি ওখানে অনেক চাপড়া দিয়ে মানে আইনের পথে গেছেন। তো উনি মামলা করেছেন সিলেট কুতুবালি থানাতে, উনি টাকা দিয়ে মামলা মানে ডিসমিস করে নিয়েছেন। অনেকদিন মারামারি হয়েছে, আমার বাবারও মাথা পাটানো হয়েছে, আমার চাচারও মানে মারছেন।
ওই সময়টাতে আপনি কি মানে
ছোট ছিলাম?
মনে আছে আপনার?
হ্যাঁ, আমার মনে আছে।
মানে যেগুলো আপনি বলছেন এগুলো আপনি আপনার মেমোরি থেকে বলছেন?
হ্যাঁ, আমার মেমোরি থেকে বলছি। তারপর আমার বাবা অনেকদিন হসপিটালে ছিলেন, তখন আমি মনে করেন সবার মুখ থেকে শুনতাম চাচার সাথে ঝগড়া রয়েছে। তারপরে চাচাও বলছেন যে তোর যদি কোনো যদি ছেলে সন্তান আমার সীমানার দিকে আসে তাহলে কেটে ফেলবো, আর আমার যদি কেউ যদি তোর সীমানার ভিতরে যায় তুইও কেটে ফেলবে। তখন এইভাবে ভেড়া চলতেছে চলতেছে। তখন আমি স্কুল জীবনে ছিলাম, তখন আমার কয়েক ফ্রেন্ড হয়ে গেল বন্ধু বান্ধব লোকাল ফুলা ফাইন কয়েকজন, আমি নিজে লোকাল। তো ওরা সাথে আড্ডাই আর কি মারতাম, ওরা মানে সিগারেট খাইতো, তো আমাকেও মানে এরকম সিগারেট খাইতে শিখছি।
ওকে, আমার একটু জানার ছিল যে আপনি হচ্ছেন পরিবারের সবচাইতে ছোট, তাই না? চার ভাই বোনের মধ্যে আপনার বাবার সাথে আপনার চাচার একটা ঝামেলা ছিল, আমি বুঝতেই পারছি। আপনার সবার বড় কে আপনাদের মধ্যে?
আমাদের সবাই বড় আমার ভাইয়ের নাম জামাল হোসেন।
জামাল হোসেন?
হ্যাঁ।
তো জামাল হোসেনও কি এই ধরনের মারামারি ঝগড়াঝাটির মধ্যে কি?
না, উনি নন্দ থেকে এসেছেন দেশে, কয়েক মাস থেকে চলে যাবেন, তো ওই মানে তখন বেড়া লাগছে। মারামারি বলতে কি, কুদাকুদি হয়েছে, বাবা চাচাকে মারছে, চাচা বাবাকে মারছে, ভাইও মাঝখান থেকে চাচার মাথাতে বাড়ি মারছে, এইসব মানে এলাকার মুরব্বী জমে মনে করো এটা স্থগিত রাখছিল। তখন এর মাঝে হেরা মানে না, এর মাঝে পাখে ভাই চলে গেছে।
আচ্ছা, আপনার বাবারা কয় ভাই ছিলেন?
আমাদের বাবা তিন ভাই ছিলেন।
আরেক ভাই কি করতো এই মারামারি?
উনি মানে এক দিশা, এক দিশা বলতে কি উনি ক্যারেডের মতো, মানে উনি কিছু কেউ যদি কিছু বলে হ্যাঁ হ্যাঁ বলবেন, না হলে চুপ করে বাসায় থাকে। আমার বাবার
মানে এগুলোর বিষয়ে তিনি
উনি কিছু মানে বলতেন না, উনি আমার বাবার সাথে থাকেন।
আপনার বাবারা তো আপন ভাই ছিলেন?
হ্যাঁ,
আপন ভাই থাকা অবস্থায় এগুলো কি সমাধান করা সম্ভব ছিল না?
আমার চাচা
এই জমিটা মূলত কার?
মূলত আমাদের, আমার বাবার।
আপনার বাবা কি আপনার দাদার কাছ থেকে পেয়েছেন নাকি উনি কিনেছেন?
না না, আমার বাবা এটা মানে কিনেছেন।
কার কাছ থেকে?
আমার বলতে কি আমাদের আপন ফুফুর কাছ থেকে।
যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে জমি নিয়ে ওদের পারিবারিক একটা কোন্দল ছিল, এবং সেই কোন্দলের জায়গাটি থেকে মোটামুটি ছোটবেলায় যেটা হয় বাপ চাচার মধ্যে মারামারি এবং এটা নিয়ে হাসপাতালে যাওয়া, কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি, এরকম একটা পরিবেশের মধ্যেও বড় হয়েছে ছোটবেলাতে, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনি বলছিলেন যে এই সময় আপনি কিছু বাজে ছেলেমেয়েদের সাথে মিশতেন এবং স্মোক করা শুরু করলেন?
হ্যাঁ, সিগারেট কানি শুরু করলাম। তারপর
তখন বাবা কি হাসপাতালে?
হ্যাঁ, বাবা হাসপাতালে।
ওকে,
সিগারেট কানি শুরু করলাম।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি ক্লাস ফাইভে পড়ি। তখন মানে স্পোকিং খাওয়া শুরু করছি, তখন খাচ্ছি মনে করো মাঝে মাঝে গিয়ে খাইতাম। তখন বাবা হসপিটালে 14 দিন না 15 দিন থাকছেন, পরে বাবা চলে এসেছেন। আর আমি তো মনে করি এসব বাসায় বুঝতে দিই না, সিগারেট খেয়ে দাঁত ব্রাশ করে বাসায় চলে যেতাম। তখন মনে করেন একদিন বিচার হয়েছে আমার, এটা মনে আছে, মানে এলাকার মুরব্বী সকল বসছেন আমাদের বাড়িতে, বাবা বলছেন যে এইরকম এরকম এখন কিভাবে। ও তখন আমার চাচা জবাব দিয়েছেন যে এই শত্রুতা থাকবে, হয়তো আমারে দিবে জায়গা না হইলে হ্যাঁ নিবে।
আচ্ছা,
এখন এই যে মামলা চলতেছে, আব্বা যদি মনে করেন মামলা দুইটা দেয় হেচা একটা দেয় এরকম মানে জমি নিয়ে মামলা চলতেছে, তখন মানে এইসবে নিয়ে আমি মনে করেন বন্ধু বান্ধবের সাথে ইয়ে করতেছি। আমার বন্ধু বান্ধব কিন্তু আমার চেয়ে অনেক বড়, আমার বন্ধু আমি যতটুকু জানি দুইজনে রাজনীতির সাথে জড়িত। তখন আমাকে মালিছড়া বাগানে একদিন রাত্রে যাতে বলছিল, আমি বললাম যে কেন, উঠে বলে চলে আয় ওখানে তো একটা ডান্স আছে, নাচ মানে মেরা নাচবো,
ডান্স
মেরা নাচবো।
কি বাগানের কথা বলছেন আপনি?
মালিছড়া চা বাগান।
মালিছড়া চা বাগান, এই চা বাগানের ডান্সের কথা বলছেন? ওকে,
মানে বাগানি মেরা মনত করেন নোংরা ভাষায় নাচে,
নোংরা ভাবে নাচে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, ওর আঞ্চলিক ভাষায় কথা বলছে, আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। বাট এটা সিলেটি ভাষা না, এটা আসলে কোন এলাকার ভাষা?
এটা ভাষা একটা জিনিস হলো কি, টঙ্গিতে থাকার পরেও মানে সিলেটি ভাষা আর এই ভাষা মানে দুইটা একসাথে
মিক্স হয়ে গেছে, ফিউশন হয়ে গেছে,
ফিউশন হয়ে গেছে।
মানে বুঝতে পারছি যে সেটা মিলে মনত করেন আবার ওকে বুঝে নিতে হবে, এবং আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে শুনলে শোনা যায়। ওকে বলুন, তারপর?
তারপর বাগানে গেছি আমি সন্ধ্যা পরে, ওরা মানে একজনে মদ খাচ্ছে, আমাকে বলছে তুই
যে ফ্রেন্ডের সঙ্গে মিশতেন সে ফ্রেন্ডগুলোর নাম মনে আছে?
হ্যাঁ হ্যাঁ মনে আছে, একজনের নাম জুয়েল, জফুর। তো আমাকে ছোট হিসাবে মানে ওরা যেভাবে বলতো আমি সেভাবে চলতাম। তো আমাকে বলছে তুই খাবি, আমি বললাম কি, ওটা কইটা পানি, আমি বললাম কিসের পানি, ওটা কই খাইলে ভাল লাগবো, আমি বললাম না এটা কামনা। পরে আমারে সিগারেট দিছে, সিগারেটের বোধে গাঞ্জা ভরা, আমি জানি না সিগারেটের বোধে গাঞ্জা ভরা। তখন আমাকে দিছে, আমি সিগারেট ধরাইছি।
এই সময় আপনার পরিবারে শাসন করার মতো কেউ ছিল?
আছে, কিন্তু এই যে চাচার সাথে যে ব্যাঙ্গাটা লাগছে, এই ব্যাঙ্গাতে বাবা মানে দৌড়াদৌড়ি থাকেন, উনি আমাদেরকে মানে একটা সময় দিতে পারেন না।
মানুষের জেদ এবং জমি নিয়ে জেদ, বছরের পর বছর মামলা, এটা যে আসলে বাংলার আবহমান সংস্কৃতির মধ্যে অন্যরকম একটা খারাপ দিক, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু এটা কত বড় ক্ষতি করতে পারে সেটা আজকের এই অপ্রিয় সত্য থেকে বের হয়ে আসবে। বলুন, তারপর?
তারপর আমি মত করেন সিগারেট দিছে, আমি সিগারেট ধরাইছি, যে আমি ঠান্ডা মারি, মারার পরে ভাই আমার বুকটা মানে একদম শুকিয়ে চলে আসে, আমার যেন খালি পানি খাইতাম। আমি প্রায় চার থেকে পাঁচ টান দিয়ে দিয়েছি। পরে মানে বাগানে একটা বাড়ি আছে, এই বাড়িতে গেছি, গিয়ে ট্রিপ করে অনেক পানি খাইছি। আমার বন্ধু একটা আমার সাথে এসেছে, আবার তার সাথে গেছি, আমার মাথায় অনেক ঘুরাঘুরি করতেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, আমি কিছু দেখতে পারছি না। তখন তারা বললো যে বস, ওরা আমার জোর করে বসাইছে, আমি নাচ দেখতেছি আর মানে গুম গুম ভাব করতেছে, যদি চোখ লাগাই বুঝা যায় যে কে আমার মাথা তাবড়া দিতেছে,
মানে এরকম মনে হচ্ছে আপনার?
এইরকম মনে হচ্ছে। তখন ওরা যে মানে যে বাগানি মেরে যে মারছে, ওরা মানে বাগানি মেয়ের কি খারাপ করছে না ভালো করছে জানি না, এই মেয়েটারে মানে ওরা মেরে ফেলছে। কিন্তু আবার এই যেখানে সব ঢাংসস্থছে ওখানে না,
অন্য কোথাও
মেরেছে। মেরে মারার পরে আমারে এই সব খাওয়াইয়া কি করছে, মেয়ে মনত করেন প্রায় 1 কিলোমিটার দূর, আর আমি 1 কিলোমিটার দূরে আমারে শুয়ে রাখছে। আমি তখন মানে আমার কোন হুশ বুদ্ধি নেই, তখন আমি প্রায় 3-4 ঘন্টা আমি ছিলাম ওখানে। সবার পরে সাথে সাথে পুলিশ আইছে, আসার পরে আমার মুখে পানি দিছে, দেওয়ার পরে আমার একটু মানে ইয়ে করতেছি, তখন পুলিশ অফিসার একজন আমার মনে আছে আমার তেতোই খাওয়াইছেন। আমি তখন তানাতে, তখন আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম যে স্যার এইভাবে এইভাবে আমার এইভাবে এরা করছে। পুলিশ অফিসার বিশ্বাস করে,
তখন আপনি ক্লাস 5-এ?
হ্যাঁ, পুলিশ অফিসার বিশ্বাস করে না। এখন তো বাবাও চলে গেছেন তানাতে, বাবা উঠে তুই এরকম কাজ করেছিস আমি তো জানি না। তখন বাবা একটু সততান হইয়া গেলেন, তো আমাকে অনেক কষ্ট বিনিময়ে থানা থেকে আনছেন, আনার পরে আমার উপরে মামলা। তখন এই 5 বছর মানে
ক্লাস 5-এ থাকা অবস্থায় আপনি মামলা
খেয়ে ফেলি, তো আমার বাবা অনেক কষ্ট বিনিময়ে মামলা তুলছেন।
আপনি যে এই মালিছড়া বাগানের কথা বলছেন, এই বাগান থেকে আপনার বাড়ি কত দূর ছিল?
এই বাগান থেকে আমার বাড়ি বেশ দূরে নেই,
আনুমানিক কত কিলোমিটার?
প্রায় 1 কিলো হবে না,
1 কিলো মানে একদম কাছাকাছি বলা
যায়, একদম কাছাকাছি।
ওকে,
তারপর আমি তখন সিলেট মেয়রের বাসায় অনেক একটু কাজে যাচ্ছি। তো তখন হঠাৎ করে আমার বন্ধু আমাকে ফোন দিয়েছে, তো আমাকে বললো তুমি চলে আসো, কোথায়? স্টেডিয়ামের কাছে। স্টেডিয়ামের কাছে কি না আছে, দরকার আছে? আমি বলছি হয়তো কি মানে কোনো ব্যাডমিন্টন খেলানো হবে, তখন শীতের দিন ব্যাডমিন্টন খেলানো হবে। তখন চলে গেছি ওখানে, যাওয়ার পর মাগরিবের আজান পড়েছে, তখন রাস্তার চাইতে মনে করেন এই যে বড় বড় ডিস্ট্রিক্টে পাথর আসে, পাথর আসতেছে মানে ডাক যাইতেছে, আর মানে বাগানিরা রাস্তার মধ্যে নাচানাচি করতেছে। তখন অত বয়সও না একটা মানুষ, আর অত কম বয়সীও না, মিডিয়াম সাইজের। তো সে মদ খাইরা মনে করেন পুরা ব্যারেল হয়ে গেছে। হেরা কি করছে মানে চার পাঁচ জন মানে আগলা দিয়ে মনে করে একজনে ধরছে, আর গর্জনাতে দুইরা টাকার চাকরি নিছে। এটা বলে বিশ্বাস করেন ভাই, আমি দেখিয়া মানে আমার মানে চোখ মুখ কিরকম হয়েছে আমি নিজে বলি না, মগজ মনে করে পিছিয়ে চিত্রিয়া গেছে। আমি দেখার পরে মনে করেন আমার মাথা যে কি হয়েছে আমি নিজে বলতে পারি না। এখান থেকে এক দৌড়ে বাসায় দরজা লাগাই মনে করেন আমি রুমের মধ্যে শুয়ে বসেছিলাম। আম্মা বলতেছে কি ছেড়ে কোথায় আসলে? না আম্মা, এই যে আমার একটা বন্ধু ছিল, সবাই আমার মা বাবা সবাই জানে, ওর বাসায় যাই, ওরা ও খুব ভালো, ওর নাম ছিল জুয়েল, ও বাসায় ছিলাম। পরের দিন সকাল 12টার সময় পুলিশ আমার বাসায় চলে এসেছে
আবার।
হ্যাঁ, কিন্তু আবার পুলিশ আমাদের গেটের বাইরে থাকে।
ওকে,
তখন আমি দোতলার বাড়িতে হাড়াহুটি করছি, হঠাৎ করে দেখি পুলিশ কলিং বেল দিছে, আব্বু ভাই হয়েছেন, আব্বু আপনারা কেন এসেছেন? ওটা বলে এরকম এরকম, ওটা বলে ইম্পসিবল, আমার ছেলে এরকম করবে এইটুকুটুকু বয়সে? আপনারা কি মনত করেন কি পাইছেন? ঝগড়াঝাটি হয়েছে, হওয়ার পরে বাবা আমাকে মানে তাবলা দুই তিনটা মারছে, মাও কান্নাকাটি করছে যে দুটো ছেলে হয়তো কি মানে হেরা করছে, কি অত বয়সে? আব্বাও কয় এই বয়সে তো এইরকম করাত না, কিন্তু আমার সাথে শত্রুতা করতেছে। আমিও কইছি যে শত্রুতা এরকম হচ্ছে, আর চাচার সাথে শত্রুতা এটা জানান, আর চলতেছে ও শত্রুতা। এমন আব্বা যাক, এইটাও মানে অনেক কষ্টের বিনিময়ে ছুটাইলেন। তো আর চাচার সাথে তো এরকম চলতেছে এই মামলা, একটা পর আরেকটা চলতেছে।
আপনি ছাড়া আপনার ভাই বোনদের মধ্যে কেউ এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল
না? কেউ কাজের সঙ্গে জড়িত নেই। তখন হঠাৎ করে আমার ভাই বড়জন বিদেশ থেকে বললে যে মাজলা ভাইয়ের পাসপোর্ট করতে, পাসপোর্ট করলেন, উনি লন্ডন চলে যাবেন।
ওকে,
তো এক মাস তিন দিনে চার দিন বাদে উনি চলে গেছেন। তখন মনে করেন আমাদের আমার আব্বার হাত মানে আরো শক্তিশালী কম হয়েছে, ভাই যদি তাহে একজন তৈলে যে কোনো কাজে মানে শক্তি আছে পিছে, কিন্তু তখন তো ভাই চলে গেছেন। তখন আমাকে দুই ভাই বাড়িতে রয়েছি, তখন আমার বয়স যখন ছিল 11, তখন মানে পুরা তো সিগারেট খানি মানে চলে। তখন মার কাছ থেকে টাকা নিতাম, বাবার কাছ থেকে টাকা নিতাম, যেগুলা যেতে চাইতাম বাবারে মারে দিতেন, 50 টাকা দেন কি করবেন, স্কুলে বন্ধু বান্ধবের সাথে খামো দিয়ে দিতেন। আর কিন্তু আমি এই টাকা বন্ধু বান্ধবের সাথে খাবো না, আমি টাকা দিয়ে সিগারেট খাই। এইরকম করে মানে বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে আমার বন্ধু বান্ধব একটা পার্টি করলো, ফোন দেওয়ার পর বললো যে আমি না রে ব্যায়াম পার্টিতে যাবো না। এখন তো এরা মানতেছে না, বন্ধু আস না দেখবি কিরকম কিরকম। আর আমার মনে করো তখন আমার একটা উৎসব ছিল যে মানে পার্টি কিরকম কিবা ওটা কিরকম, মানে তারা যখন যে এমন সুন্দর করে বলে তখন আমার ইচ্ছা করে যে এইটা জিনিস আমি দেখতে হবে। তখন আমাকে সিলেট মহিনুদ্দিন কলেজ সাইটে ওখানে একটা লোকাল ছেলের লোক একটা ভাড়াটি ছেলে মানে ফুলাফাই নিয়ে আর কি একটা বেড়াচেরা করছে। তখন লোকাল ছেলে একলা ছিল, একা ছিল, বেড়াচেরা হয়েছে। তখন ফুলাফাই আমাকে চকি দিকি থেকে উসমানি মেডিকেলের সাইটে গেছে অনেক দূরে, আমাকে ফোন দিছে, আমি গেছি, আমি বুঝি ওনার পার্টি, পার্টি দেখতে আমার খুব চল। আমি কি করছে ব্লকের ফুলাফান,
আপনি যে এই যে ফ্রেন্ডদের সঙ্গে আপনি মিশছেন, হ্যাঁ, এবং একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আপনার বাসায় পুলিশ আসছে, একবার আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল, আপনার বাবা আপনার সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, বাবা আপনাকে বারণ করতো না,
সবাই বারণ করতেন, তবু আমি মনে করি আমার জুয়েল যে আমার বন্ধু ওর বাসার কথা কয়ে আমি বের হয়ে চলে যেতাম,
এদের সাথে মিশতেন।
হ্যাঁ, এদের সাথে মিশতাম। তখন ওরা পার্টি বলছে, আমি বললাম যে পার্টি তো চলে যেতে হবে। মনিদুল কলেজের সামনে এই ভাড়াটি পোলাকে ধরে,
ভাড়াটি পোলা মানে ঠিক বুঝলাম না,
ভাড়াটি বলতে কি এই যে মনত করেন ভাড়া দিয়ে থাকে যে মানে আমাদের বাসা ভাড়া দিয়ে মানুষ থাকে এইরকম, ভাড়াটি ছেলেরে আনছে, হে কি করছে মানে দৌড় তুলি ওদের কাছ থেকে চলে গেছে। তখন বড় ভাই একটা আছে, বড় ভাই বয়স প্রায় 13-14 বছর হবে, আইনে বললো যে তোর ভাই এরকম এরকম ছোট ছেলেরা মারামারি করলো কেন? সে বলে ভাই তো আমি বলতে পারবো না, তো মানে সেও মানে একটু গা ঝাগড়া দিয়ে কথা বলছে। হেরে ভাই কি বলবো মানে ব্লেড দিয়ে শরীরে যে মানে ফুসাইছে।
আমি যেটা বুঝতে পারছি যে আপনি যাদের সঙ্গে মিশছেন তারা সমস্ত রকমের বখাটে ছেলে এবং খুব খারাপ কাজ করত, একের পর এক আপনাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না,
জানতাম না,
এবং তারপরে আপনি দেখতেন যে কাউকে মেরে ফেলছে, কাউকে ব্লেড দিয়ে পোঁচাচ্ছে, কাউকে ক্ষতি করছে, তারপর আপনি তাদের সঙ্গে
যেতাম, কিন্তু ওদেরকে না ছাড়া আমি সিগারেট খেতে পারবো না,
এই কারণে আপনি ওদের সঙ্গে
সিগারেট একলা যদি কোনখানে সিগারেট খানিতে যাই তখন ধরা খেয়ে যাবে, এই চিন্তা করতাম যে ধরা যদি খাইতে হলে তো আব্বাই মেরে ফেলবে। এখন আমি ওদের সাথে মিলতাম, কিন্তু ভাই সিগারেটের এমন নেশা হয়েছে আমি রাতকে 12টা-1টার সময় রুম থেকে বের হয়ে সিগারেট খাইতাম। তখন বিলেট দিয়ে কুবাইছে ভাই, কুবাইয়া এর লিঙ্গটা খেটে মানে ওর গলার মধ্যে ঝুলাইছে।
আপনি কোন ক্লাসে পড়েন তখন?
তখন আমি সেদিনে নেই টেম আমি কয়েকবার ফেল দিছি। তারপর এইসব দেখে আমি জায়গা বেউস হয়ে গেছি। তখন টুয়েলভ নামে যেটা ছিল সে একটু মানে ভালা টাইপের ছিল, তো সে আমার কি করছে কুড়ো করে নিয়ে অনেক কষ্ট বিনিময় কুড়ো করে নিয়ে রিস্কায় আমার ওখান থেকে নিয়ে এসেছে। এখন তো বাড়িতে যাওয়ার পরে মানে রুমের ভিতরে শুয়ে রয়েছি, অনেক শরীর ক্লান্ত, আমি পরের দিনও বাসা থেকে বাইরে নিয়ে সিগারেটও খাইতে পারতেছি না। এখন ভাই মানে আমার মাথায় মানে কি করতেছে আমি নিজেই বলতে পারবো না। এখন মানে সিগারেট না খাইলে না হবে, আমি গরম মনে করেন আমারও মানে তুই তুকার করতেছি কিন্তু জীবনে তুই তুকার করি না সিগারেট খানির জন্য, কিন্তু আম্মা বাইরে হইতে না। চার দিন পরে পুলিশ আমার বাবার কাছে ফোন দিছে, দিয়া বলে এরকম এরকম আপনার ছেলে আছিল। পুলিশ আমার আব্বা কুদাম দিয়ে বললো একটার পর একটা আমার ছেলের সাথে চাবান, আর আপনারা জানেন আমার সাথে শত্রুতা, হয়তো কেউ শত্রুতা করে করছে, এই বয়সের ছেলে কি এসব করবে। তখন মানে আব্বাই বড় বড় মানুষ ধরেছে, মানে এটা জেলাও ক্লোজ করছে। মানে এরকম একটার পর একটা প্রায় দশটা মানে দশ নম্বর যেটা হয়েছে এরপর থেকে ওরা লোক ছেড়ে দিচ্ছে।
ঠিক বুঝলাম না,
মানে দশটা ওরা দশটা মানে মার্ডার কেসের মানে সাথে আমার নাম দিয়ে দিয়েছে। তারপরে আমি মানে ওদের কাছ থেকে সরে গেছি, বললাম যে আমি একলা সিগারেট কামু, যদি কেউ যদি ধরা খাই এলাই তাহলে মারলে মারি দিচ্ছে। তখন ভাই আমি বাসার পিছে টাঙ্কি ছিল, টাঙ্কির সাইডে বয়ে বসে সিগারেট খাইতাম, তো এক বাড়াটি মহিলা দেখে ফেলছে, বললো কি রে তুই বসে সিগারেট খাচ্ছিস, আমাকে লোক গরম করে না কয়ে আমি কমু। মহিলার মতন আমি টেহা দিতাম, আর বৃষ্টি হাতি টেহা দিতাম, আর সুযোগ পাইছি মহিলার রুমে বসে খাই আমি। আমাদের ভাড়াটি রুমে বসে খাই, আর মাঝে মাঝে আমি পান সুপারি কিনে দিতাম। হঠাৎ করে আমার ভাই বিদেশ থেকে চলে এসেছেন, সব বড় ভাই, আর একটা বাইক কিনেছেন, বাইক কিনেছেন, তো আমি তো বাইক চালানো জানি না। হঠাৎ করে ভাই ঢাকা চলে এসেছেন মানে তেন কোন একটা কাজে, এদিন কইলাম মল্লে মরিয়া গেছি আজকে বাইক চালাম, কইয়া মালিশালা বাগানের ভিতরে নিছি, নিয়ে ওখানে মানে ঘাস আছে ঘাসের মধ্যে নিছি নিয়ে
বাইক। এর আগে কি আপনি সাইকেল চালাতেন বা বাইক চালাতেন?
হ্যাঁ সাইকেল চালাতাম,
সাইকেল চালানো জানতেন, বাইক আপনি চড়েননি?
চড়েননি।
আচ্ছা, তারপর আপনি একাই নিয়েছেন না সাথে কেউ ছিল?
না, সাথে আমার ওই যে পিচ্চি ফুলাওয়ান ছিল ওরা তাকাইছে, আমি গেছি বাগানে
বাইক নিয়ে চলে গেছি।
হ্যাঁ বাইক নিয়ে চলে গেছি। তো আমি যাওয়ার পরে আমি বললাম আজকে কিক দিব, সেলফ দিছি কিক হইছে, মনে করেন এখন হাতের রিসার লাই দিব না স্পিরিটে দিব সেটাও আমি বুঝতে পারছি। আমি কি করছি মানে এসকেলেটার মাইরা হাতের গিয়ার ভাড়াইয়া দিছি, উম করে চলে গিয়ে মানে উল্টে পড়ে গেছি, হাতে পায়ে চুলছে। এই বাগানি কয়েক হয়েছে, ওটা তুই বাগানের চার বাগানের গাছ মাথা সব তুই বাড়িতে নিয়ে যায় গেলে আরো বিপদ হবে। এখন হেরার সাথে আমি রাগ করলাম, ওটা বললাম দেখ তোমরা যদি আর কিছু কো তাহলে কিন্তু অসুবিধা করো, হেরাও মানে তোর কাতকে আমার সাথে লাগিয়েছে
বাগানের লোকজন,
বাগানি লোকজন। তখন আমি কি করলাম কইলাম না বাইক তুইয়ে চলে গেছি বাসায়, গিয়া একটা চাকু ছিল প্রায় দেড়াত নাম্বা, এই চাকু ফিটির দিকে দিয়ে হাত ঢুকাইছি, ঢুকে গেছি বাইকের কাছে, গিয়ে বললাম আজকে কইলে একটা কুবে মেরে নাম, অতটা মার্ডার হয়েছে কুবে মেরে নাম, আজকে মোটর সাইকেল আমি চালাম। এখন তো মানে ওইটা তৈছি বাগানের ডালের চিফা মুখায় তৈ আমি আমার বাইকে আবার উঠছি, ওইটা ফুলো ভাঙতে যাই টেলা দো, ওরা টেলা দিচ্ছে চালাই দিচ্ছি। হঠাৎ করে মানে কইলাম একবার রিসার কমাইয়া দেখি হাতের এইটা মানে হালকা দিছি, দিয়া দেখি অনেক জায়গা গেছি, গা যাওয়ার পরে আবার উঠে পড়ে গেছি। ওলা করতে 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 প্রায় মাকরিবের কাছাকাছি হয়ে গেছে, সারাদিন থেকে ভাত খানি না, আম্মা ফোন দিচ্ছে, আমি বললাম আম্মা আমি তো বাইক চালাইতেছি, বাইয়ের তো শুনলে মাইরা ভালো, আমি বললাম না কিছু করুন না আমি ওখানে যে ওরারে নিয়ে চালাইতেছি, আমার চালানি তো জানি, আর আমার বলছি না যে আমি পড়তেছি। তো বাইকে মাটি উঠি লাগছে, ওইটা পরিষ্কার করছি দয়া করার পরে মাকরিবের তো বাগানি কয়েকটা আছে। আবার পরে আমার কি করছে এত বড় একটা মানে প্রায় দেড় হাত লম্বা একটা লোহার শিকল ছিল, লোহার শিকল দিয়ে আমার পিঠিতে একটা বাড়ি দিয়ে দিছে। আর আমি চাকুটা বাইকের সামনে মানে নরম সুতলি পচা সুতলি পাইছি, পচা সুতলি বাইন্ধা রাখছি, বাড়ি মেরিয়া দিছে। আমি হুন্টার ব্রেক করে কি করছি ছুরি দিয়ে আমি গর্জনা বরাবর দিছি, হনার চাইতে লাগিয়ে অনেক জায়গা কেটে গেছে। ওরা কি করছে মতো ছোট একটা চাকু ছিল প্রায় এক পাঞ্জার মতো চাকু ছিল, ওরা আমার কি করছে এই যে হাতে আমি গেঞ্জি কুল্লা বাঁধছি, বান্ধার পরে আব্বু ফোন দিছে, আব্বু এরকম এরকম বাগানে চালানতে আসছি, উঠে তুই বাগান থেকে চলে আয় আমি পরে বুঝবো। বাগান থেকে চলে গেছি, আব্বু কেছে কি আমি এরকম দেখেন আমি বাগানে ঘাসের মধ্যে বাইক চালাইছি, আমার এরকম করছি। আব্বু বললো আচ্ছা যাক এটা আমি দেখবো। আব্বু বাগানের ম্যানেজারে ফোন দিছে, দিয়ে বললো যে এরকম এরকম বাগানের ম্যানেজারে যারা মারছে আমারে এরারে আমার কাছে কম আসাইছে পাবে দুইটা, তারপরে আমি বাগানে যেতাম চালাইতাম বাইক চালানি মত করে তিন দিনে চার দিনে পুরো শিখে নিয়েছি। তো অনেক পিচু গুলাবেন নিয়ে ঘাসের মধ্যে বাইক চালাইতাম, ডাবল তুইলা বাইক চালাইতাম 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 চালাইতাম। এখন আমার এই বন্ধু বান্ধবে আমার মানে অনেক প্রিয় করে। আর আমি কি করতাম, এই বাগানে যে সন্ধ্যাকাল নাচ হইতো তখন এই বাইক নিয়ে যেতাম,
বাইক নিয়ে গিয়ে আপনি নাচ দেখতেন?
হ্যাঁ, নাচ দেখতাম, কোনোদিন দেখতাম কোনোদিন দেখতাম না। হঠাৎ করে আমার বন্ধু আমারে গাঁজা দেবে,
ডাউনলোড করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়া যারা আমাদের ABC রেডিওর অন্যান্য অনুষ্ঠান সহ যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে আপডেটেড থাকতে চান, তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক ভেরিফাইড ABC রেডিওর ফ্যান পেজে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের FM এরিনার সবচাইতে পপুলার পেজ এবং সবচাইতে বেশি ফ্যান সমৃদ্ধ পেজ। আমরা ফিরে আসতে চাই ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, recharge yourself.
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তো জাকির রয়েছে আজকে আমার সঙ্গে, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। এবং এই পেজটি থেকে যারা এই অনুষ্ঠানে আসতে চান এবং এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান স্বনামে, ছদ্মনামে, বেনামে, যাই বলি না কেন, তারা আমার সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে SMS এর মাধ্যমে কথা বলতে পারেন। এখানে আপনারা ইনবক্সে টেক্সট পাঠাবেন আপনার সেল নাম্বার সহ, কি ভুল করেছেন, কি অপরাধ করেছেন সেটা জানিয়ে আমি আপনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবো। এবং হতে পারেন আগামী সপ্তাহে এসে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করবেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধ সমাজের আর কেউ কখনো না করুক। SMS পোল যে কোনো মুহূর্তে আসতে পারে জাকিরের ক্ষেত্রে, এবং সে যে আজকে কনফেস করছে সেটা শুনছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে জানাবেন। আমি আবারও জাকিরের কাছে ফিরছি। জাকির, যেটা বলছিলেন যে তখন আপনাকে গাঁজা বা কিছু একটা দিল।
গাঁজা দিয়েছে, তখন আমি বললাম আমি এটা খাবো না। তখন আমাকে বললো আরে দর খা, নাচ দেখতে ভালো লাগবে, ওরা জুড়ে দিছে, আমি হাতে লুচি লইয়া খাইছি। পরে আমি বসে রয়েছি, বসে নাচ দেখতেছি, হঠাৎ করে আমার বন্ধু ওরা দুইজন আইছে, আমার পরে দুইজন আমার গলা তাঞ্জা করে ধরছে পিছিয়ে দইরা, মানে আমার সাথে মানে ফুর্তি করতেছে, আমি ফুর্তি করতেছি, হঠাৎ করে আমার হাতে ইনজেকশন দিয়ে দিয়েছে।
ইনজেকশন দিয়ে দিয়েছে
দোকানের সাথে সাথেই ভাই কিছু বুঝতে নেই, বললাম তুই এইসব করলাম, ওটা কয়ে উফ তোর বুধ গেছে, মানে এরা ভুল শিকার হইতেছে, ঢং করতাম আমি আরেকজন গেছে গা তোর,
মানে ঢং করে বলছে যে আসলে তোমাকে
দিতে চাচ্ছিলাম না, মানে অন্যজন দিতেছিলাম, আমার লগর এই 12 দিতে চাচ্ছি। তো ইন্ডাকশন যে মানে যে নেশা করে যে ইন্ডাকশন, এই ইন্ডাকশন আমি তখন টের পাই নাই, যে যখন সাথে সাথে যদি টের পাইতাম নেশার ইন্ডাকশন তাহলে আমি সাথে সাথে ওখান থেকে চলে যেতাম। পরে মনে করেন লাইক ধরছে, মানে এত লাইক ধরছে মানে চোখে কিছু দেখতে পারছিস না। পরে কি করবো, আরেকজনকে বলছি তুই বাইকটা নিয়ে আমার তোর বাসায় যাকি, আমি বাইকটা খালকে নিব। পরে আমি অনেক কষ্টের বিনিময়ে বাগান থেকে এসেছি, বাসাতে শুয়ে রয়েছি, বাদর দিন সকাল 2:15 সময় ঘুম থেকে উঠছি, তার বাসা থেকে বাইক আনছি। তো তখন আমি আমার আব্বারে বলছি যে আব্বা এইরকম এইরকম ঘটনা, তে আমার সেরা ইন্ডাকশন দিছে। তখন আব্বা মানে খুব ভয় হয়েছে, পরে এটা নিয়ে অনেক বড় একটা গেঞ্জাম করছে আব্বা, তখন থেকে ওরা আমার সাথে আর মানে সাইকেল আসে না। তখন আমি মনে করেন হঠাৎ করে মাকরিবের আজান পড়ছে, এদিন ছিল রোজ শনিবার, তারিখ ছিল 23। তখন আমি বাগানে একটা অনেক বড় ড্যান্সার হচ্ছে, মানে অন্যখান থেকে মানে মেয়েরা আসছে ওখানে ড্যান্স দিতে, বাগানের রাস্তা তো বালু, বাইক নিয়ে যাচ্ছি, অনেক স্পিডে বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ করে যে আমার চাচার গরু বোন যেটা আমার চাচার মেয়ে একদিন বাগানের এদিক থেকে বাগান নিতে আসতেছে, তখন আমার বয়স ছিল 14।
ওকে,
কি করছি আমি টানি কাটা নিতে লাগছি, তখন হঠাৎ করে আমার চাচা গরু বোন সামনে পড়ে গেছে। সামনে পড়তে আমি বাইক মানে ব্রেক দিছি, ব্রেক মানে নাই বাইকে, ফুল স্পিডে বাইকে আমি মানে দিছি, তারপরে বাইক ব্রেক দিছি, হাতের ডাইনের ব্রেক মারছি, পাওয়ার ব্রেক মারছি, তখন বাইক কন্ট্রোল হয় না, আবার ব্রেক মাইরাও বামের ব্রেক ধরেও মানে এসকেলেটার ডাউন করছি, করার পরে মানে বাইক বালু শেষে গেমের উপরে পড়ছে। তারপর ভাইয়া আমি মনে করেন আরো কয়েকজন এসেছে, আমার লগর একজন এসেছে যে আমাকে রিস্কা দিয়া এই যে মনুদ্দিন কলেজের ওখান থেকে আনছিল সে এসেছে, আসার পরে বাইক নিয়ে মানে এর বাড়ি চলে গেছে, আমাকে বলছে তুই ওখান থেকে দৌড় তুলো, আমি বাগানের এদিকে দৌড়িয়ে গেছি, গিয়ে আমার ফুফুর বাসায় গেছি, ফুফুর বাসায় যাওয়ার পরে ফুফুর ওখানে থাকছি, থাকার পরে মনে করেন এই সব মামলা চলতেছে। এখন আমার চাচা তো মনে করেন আরো সুযোগ পাইছে, এখন উঠিয়া চাচায় এলাকার মুরব্বী বলছে যে আমি বলছি এই জায়গাটা আমার, সে বলছে হ্যাঁ ফুলারে দিয়ে তোরা মার্ডার করাইছে, করানির পরেও এখন কি আপনার বিশ্বাস হয় না আমার মেরে মাইরা? তখন বাবা বললো যে আমি সত্যর পথে আছি, আমি নিয়ার অনিয়ার পথে নাই, ফুলা আমি সাইরা দিলাম, তোমরা ফুলারে যাই করো, অনিয়া করছে তোমরা মাইরা ফেলা।
এটা বাবা বলছে,
বাবা বলছে যে ফুলারে মাইরা ফালাও, অন্যায় করছে মাইরা ফালাও। তখন তো ভাই আমার ডরেন বাড়িতে যাই না, আমি মতো ফুফুর বাসায় থাকি লুকাইয়া, মতো সিগারেট ফুফুর ভাই একটা আছে ছোট হেরে দিয়ে সিগারেট আমি খাই, ফুফুর কাছ থেকে 200, 100, 300, 200, 100, 300, 500 এরকম দু মানতাম, ফুফু দিত না জোর করে আনতাম। একদিন ফুফু রাত ঘুমাই রয়েছে, আমি ফুফুর চেন গুলিয়ে নিয়ে এসেছি, স্বর্ণের চেন ছিল, ওটা বিক্রি করে টাকা পাইছি 45,000 না 46,000 পেয়েছি
সিগারেট খাওয়ার জন্য।
হ্যাঁ, সিগারেট খাওয়ার জন্য স্বর্ণের চেন ছিল, বিক্রি করে নিয়েছি। বিক্রি করার
কতগুলো সিগারেট খেতেন আপনি দিনে সেই সময়?
দিনে প্রায় 1.5 প্যাকেট সিগারেট লাগতো।
1.5 প্যাকেট সিগারেট খেতেন আপনি 14 বছর বয়সে?
হ্যাঁ,
আনথিংকেবল। ওকে, বলুন তারপর।
তারপর তো মনে করেন এই যে গাঁজা যে খাইছি, গাঁজা খাওয়ার পরে কালে গাঁজার নেশায় ধরতো, কিন্তু সিগারেট খাওয়া গাঁজার নেশাটাকে থামাইতাম, এই যে ইনডেকশন মারছে, ইনডেকশনের অনেক নেশা, ইনডেকশনের নেশাটা মেটাইতাম সিগারেট খাইয়া। তখন আমার ফুফুর গুড়ো ভাই ফিচি ওটারে দিয়া আমার লগরেরা কি করছে, চালাকি করে আমার ট্যাবলেট ফাটাইছে, আর আমি আমার সেও বলছি না যে ওরা ট্যাবলেট ফাটাইছে, নিশার ট্যাবলেট সাদা ছিল ট্যাবলেটটা, মানে বেশি বড় না ছোট না মিডিয়াম সাইজে ট্যাবলেট খাইছি, খাওয়ার পরে দেখি আবার লাইন দিয়ে নিয়েছি।
ওকে,
কিন্তু ভাই ধুম সিগারেট খাইতাম, সিগারেট ভাই প্যাকেটের প্যাকেট শেষ করতাম এইগুলার লাইক কমাইতে, কিন্তু অনেক চেষ্টার বিনিময়ে নিশার থেকে বাঁচছি, সিগারেট কানির মধ্যে নিশা দিয়া এই খুব মানে খারাপ নিশা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এখন ফুফু আমাকে বলে যে বাফে যখন তোরা শেষ করে দিয়েছে তেজপুত্র করছে, বাফে বললো যে অবশ্য আমার ছেলে না, আমি লিখিত ভাবে তেজপুত্র করতেছি। এটা শুনে তো ভাই আমার মানে আমি ঠিক নাই, বাবা বললো যে আমি জমির লাগে অত কিছু করতেছি, এটা নিয়ে প্রতিজ্ঞা করছি জমি যদি না নি তাইলে জীবন হয়তো চলে যাবে, কিন্তু ছেলে রাখবো না, দুদিন পরে ছেলেকে সানবো কিন্তু জমি সারবো না। এখন তো ছাসা উসলিং দিছে যে দেখেন ওতরা মার্ডার করেছে, আমার ফুড়িয়ে মার্ডার করেছে, কিন্তু কিসের জন্য? জমির জন্য। মানে এটা পেস লাগাই দিছে, পরে বাবা আমার শেষ করে দিল।
না, বাবা আপনাকে শেষ করে দিল মানেটা কি? আপনি যেটা বললেন যে একটু আগে তেজ্য করে দেয়া, এটা কি আপনাকে করলো?
হ্যাঁ, করেছে।
কাগজে কলমে আপনাকে তেজ্য করেছে?
স্ট্যাম্প, স্ট্যাম্প এনে মানে সবাইকে, আমার আত্মীয় স্বজন সবাইকে আনছে, 500 টাকা স্ট্যাম্প কিনে আনছে, স্ট্যাম্পে মানে সাইন দিয়ে দিছে,
মানে সবার মধ্যে উনি ডেকে নিয়ে এসে আপনাকে তেজ্য করে দিল।
তেজ্য করে দিল, কিন্তু আমার যা সম্পত্তি আছে মানে ভাইয়ান তোর ভাগ করে সম্পত্তি, আমার সম্পত্তিও মনত করেন লিখিত ভাবে দিয়ে দিয়েছে
ওই তেজ্য করার সময়।
তারপর
14 বছর বয়স,
তারপর আমি মানে গেছে কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম, ওখান থেকে
সিলেট থেকে কমলাপুর রেল স্টেশন।
হ্যাঁ, কমলাপুর রেল স্টেশন
কেউ থাকতো ওই সময়টাতে
না, কেউ বন্ধু বান্ধব যারে ফোন দিছি তারাও মন করেন আমার লাইক করে না
ওই সময়টাতে।
হ্যাঁ,
কতটুকু সম্পত্তি পেলেন আপনি?
আমি প্রায় পেয়েছি 30 ডেসিমেলের মতো।
30 ডেসিমেলের মতো, যেটার আর্থিক মূল্যমান কত ছিল
তখন? কোর মূল্য প্রায় ধরেন 1.5 কোটি টাকার মতো।
1.5 কোটি টাকার মতো?
1.5 কোটি টাকা হবে এখন তো মনে প্রায় অনেক অনেক
1.5 কোটি টাকার মতো সম্পদ আপনি 14 বছর বয়সে পেলেন।
হ্যাঁ, মামারা সবাই আসছে, আসার পরে বললো যে যখন তুমি এলাকার বাসীর সামনে যখন তুমি কাগজ দেখাইবা তখন তো সম্পত্তির কাগজ দেখাইতে হবে, তো মানে এই কাগজ দেখাইলেন তো মানে এলাকাবাসী আমার সাথে ফুকে লাগছে, মানে অনেক আমার মারার জন্য খুঁজার জন্য অনেক কথা কথা আমি ফুফুর বাসায় ছিলাম, ফুফু আমাকে অনেক বুদ্ধি দিল, তুই এগুলো আনিলা ওটা করলি ওটা করলা, আমি মনে করো ফুফুর কথা কান দিতাম না, আমি মনে করো সম্পত্তি আনি নাই, আমি তো আমার মারে দিয়ে এসেছি,
মানে কাগজপত্র সব মাকে
দিয়ে এসেছি। আচ্ছা, আমাকে ফোন দিছে, দিয়ে বললো জাকির তুই কোথায়? আমি বললাম যে ফুফুর বাসায় আছি, ফুফু তো এরকম।
ফুফু কি বাসায় কমলাপুরে ছিল?
হ্যাঁ, কমলাপুরের কাছাকাছি ছিল। তো আমাকে আম্মু বলছে জাকির তুই বাসায় চলে কি করতেছিস? আমি বললাম আম্মু আমি তো বাসায় আসতে পারবো না, তাই আমি ফুফুর বাসায় আছি, ওটা বললো তো সন্ধ্যা করে চলে আয়, তো লোকে আইবি, আমার ফুফুর গাড়ি ছিল, তখন ফুফুর গাড়ি এ চলে আসবি, তোর মা তোর গাড়ির ভিতরে দীক্ষা দিয়ে দিব। আমি বললাম না। ফুফু বললো যে ঠিক আছে, তোর মা বলছে তুই গাড়ির ভিতরে থাকবি, আমি তুমি ঘরের ভিতরে আমার তোর গ্লাসে দিয়ে তোর মায়ের দীক্ষা লাগবো। আমার লয়ে গেছে, আমি মানে নিচু হইয়া গ্লাসের নিচে চলে গেছি। আম্মু এসে আমার দিকে অনেক চকুর পানি পালাইছে, পালাই চলে গেছে, আমার নিয়ে এসেছে। আসার পরে ফুফু বলে এরকম এরকম করতাম, তো আমি আম্মার বলছি যে আম্মা এরকম এরকম ফুফু বলে, আমার ওটা করতে ফুফুরই কেন থাকিস না, তুই চলে যা। আমি পয়সা করি যে কোনো জিনিস দিয়ে হেল্প করতাম, তখন আমি কাজে ঢুকে গেছি সেনেটারির কাছে।
মর্জিনা
এই যে ভাড়া দিয়ে থাকতো, উনির জামাই বাড়ি ছিলেন, উনির বাড়ি মরিচা।
কোথায় ভাড়া দিয়ে থাকতো?
চকি দিকি।
চকিদিঘিতে? মানে আপনি মর্জিনাকে কমলাপুর এসে কিভাবে পাচ্ছেন?
কমলাপুর এসে না, মর্জি আমি তখন কাজে ঢুকে গেলাম।
কাজে কোথায় ঢুকেছেন?
এই যে সেনেটারি কাজে সিলেট।
সিলেটে? মানে আপনি কমলাপুর থেকে আবার সিলেটে চলে গেছেন?
সিলেট তো কমলাপুর, সিলেটের ভিতরে মর্জিনা চলে গেছে আমাদের ভাড়া থেকে, মানে অনেক দূরে চলে গেছে।
মর্জিনা কে আসলে?
মর্জিনা একজন মহিলা, উনি বাড়ি নরসিংদী, উনি আমাকে অনেক মায়া করতেন, উনিকেও আমি হেল্প করতাম, খাস করে পয়সা করি উনি হেল্প করতেন।
উনি কি বিবাহিত ছিলেন?
হ্যাঁ, বিবাহিত ছিলেন।
বিবাহিত ছিলেন? ওকে, বলুন।
উনিকে আমি বোন ডেকেছি, ধর্মস্থ বোন বানাচ্ছি,
ধর্মের বোন বানিয়েছিলেন। আচ্ছা,
তখন প্রায় অনেক মাসে কাম শিখছি, এখন নিজে আতিয়ার সামান সুমান সবকিছু কিনেছি।
কিসের কাজ করছেন?
সেনেটারি কাজ।
সেনেটারি?
হ্যাঁ, পাইপ ফিটারের কাজ করতাম। তখন আমি সবকিছু কিনে হালকা হালকা টুকরা টুকরা কাম পুরানা কাম রাখা করতাম, আমার কাজ ফোনে ফুরা মানে ইজি হয়ে গেছে। তখন মামুন ভাইয়ের ভাই চকি দিকি থাকে, মামুন ওনার একটা শোরুম আছে, অনেক বড় শোরুম, ওনার ভাইয়ের দোতলা বিল্ডিং, ওইটা উনি আমার খুব মায়া করতেন, উনি আমার দোতলা বিল্ডিং কাজ দিয়েছেন। তো উনি ওখানে কাজ করে মানে প্রায় 30,000 টাকার মতো লাভ পাইছি, এই টাকাগুলো আমি ব্যাংকে অ্যামাউন্ট করে রেখে দিয়েছি। মানে এরকম টুন টুকরা করতে করতে প্রায় অনেক টাকা আমি ব্যাংকে জমা এনেছি, 10 থেকে 12 লাখ টাকার মতো আমি ব্যাংকে জমা এনেছি।
10 থেকে 12 লাখ
টাকা আমি ব্যাংকে জমা এনেছি, কিন্তু আমি খাওয়া দাওয়া করতাম মর্জিনার বাসায়।
মর্জিনার বাসায় খাওয়া দাওয়া করতেন, আর আপনি এই টাকা পয়সা কাজ করে যা পাইতেন সব টাকা ব্যাংকে জমা
ব্যাংকে জমা
কয় বছরে?
প্রায় ধরে নিন 4 বছরে।
4 বছরে 12 লাখ টাকার মতো জমিয়েছে,
কিন্তু 1 টাকা আউতে ফাউতে খরচ করতাম না।
কেন করতেন না? তখন তো আপনার সিগারেটের নেশা ছিল।
হ্যাঁ ছিল, সিগারেটের নেশা করতাম।
আচ্ছা,
তখন মর্জিনার জামাইয়ের দোকান ছিল, উনি দোকান থেকে চলে নিয়ে আসতাম।
এই যে টাকাগুলো আপনি জমিয়েছেন, এগুলো নিজের অ্যাকাউন্টে জমিয়েছেন?
হ্যাঁ, নিজের অ্যাকাউন্টে জমিয়েছি।
আচ্ছা, বাড়িতে যেতেন না ওই সময়?
না, বাড়িতে যাওয়া বন্ধ।
ওকে,
বাড়ি তখন এই মর্জিনা চলে এসে ওনার জামাই বিয়া করছে, উনি অনেক মানে অনেক মানে ইনকাম অনেক হাই চাই লইছে, উনিকে আমি হেল্প করতাম, উনিও আমাকে হেল্প করতেন। তারপর আরেক মর্জিনার কথা, দুই মর্জিনা, আরেক জন মর্জিনা ছিলেন।
আরেক মর্জিনাকে আপনার সাথে সম্পর্ক বা পরিচয় হলো কিভাবে?
পরিচয় হলো কি, উনি আমি আমার রক্তর ধর্মস্থ বোন বানাইছি।
দুনিয়ার সকল মর্জিনাকে আপনি বোন বানিয়ে চলেছেন, আপনি বুঝতে পারছেন না?
বুঝতে পারছেন না বলতে কি, যে আমাকে যে প্রথমে যে যারা আমি বোন বানিয়েছি,
পরিচয়টা হলো কিভাবে?
পরিচয় হচ্ছে মানে উনির বাসায় কাজে গিয়েছিলাম,
এইভাবে আপনার সঙ্গে সম্পর্ক হয়েছে।
হ্যাঁ, সম্পর্ক হয়েছে।
ফাইন,
তারপর উনার লগে মানে দেখা সাক্ষাৎ হইলো, উনি আমার ভাই বানাইছেন। এখন উনি মানে ভাই বানাইছেন যে উনি খালি টেকা চান, উনি টেকা দিলে উনি ভালো, টেকা না দিলে মনে করেন আমার সাথে পেঁচাইয়া মাত কুত মাতেন।
আচ্ছা,
এরকম করতে করতে কয়েক মাস চলে গেছে, দেখলাম যে আমার থেকে উনি তো খালি টেকাই নেন। তারপর উনির সাথে রিয়েলি ছেড়ে দিলাম। প্রথম যে মর্জিনার কথা বলছি নরসিংদী, উনির সাথে আমার সম্পর্ক রয়েছে। তো উনি জামার সাথে বেড়াচাড়া কইরা উনি নরসিংদীতে চলে এসেছেন, বাড়িতে আমি নিয়ে দিয়ে এসেছি। আমি টিকিট কাউন্টারে টিকিট কেটে দিয়েছি, 10,000 টাকা আরো সাথে দিয়ে দিয়েছি, বাড়িতে ওপিন টুকরা দিয়ে এসেছি, চাউল পাত তেল সব দিয়ে। উনি আর্থিক অবস্থা, উনি ভাই নাম ছিল ইয়াসিন আলী, তো উনি আমার ভাইয়ের মতো খুব মায়া করতেন, উনি আদম বেশি করেন, মানে যে মানুষ বিদেশে দেন ডাকাতে থাকেন, তো ওরা আমাকে খুব মায়া করতো। আর উনি মা ছিলেন, মানে বয়স হয়ে গেছে কিন্তু বয়স বোঝা যেত না, তো উনিকে মা রাখছে, উনি খুব বাজার করতেন। ওরা বাড়িতে কয়েকদিন থাকলাম, উনি আমার তোমার সেলাইন টেলাইন দিলেন শরীরে শক্তি হওয়ার জন্য। তখন আমি সিলেটে গেছি, সিলেট থেকে মনে করো উনি আমাকে ফোন দিয়ে বললেন যে থাকি আমি তো বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, জামাই যখন আমার অত কিছু কইরে দিয়ে দিছে, তা আমার বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, আমার একটা রুম দেখে দাও, আমি রুমে থাকবো।
কে বললেন আপনাকে?
মর্জিনা।
মানে আপনার সব প্রথম যে ধর্মের বোন?
হ্যাঁ, প্রথম ধর্মের বোন। তো উনিকে অনেক কষ্ট বিনিময়ে উনি মার কাছ থেকে আমি ছুটে যাই না, নসিল দিই।
কার কাছ থেকে ছোটালেন?
উনি মার কাছ থেকে,
মর্জিনার মার কাছ থেকে মর্জিনাকে ছোটালেন। মানে ঠিক বুঝলাম না কেন,
মানে মর্জিনার মার কাছ থেকে আমি মাকে বলছি যে আপু তো আপনাদের ওখানে থাকতে চাচ্ছে না, তাহলে কয়েকদিন মানে ভাড়া দিয়ে দেন, মন তন মানুষের সাথে চলাফেরা করলে মন ভালো থাকবে, তাই আমি রুম দেখে দিব। উনি মা
আমি ঠিক বুঝলাম না, একটা হচ্ছে যে ওনার হাজবেন্ডের সঙ্গে বেড়া ছেড়া করে চলে আসে, যেটা বললেন তার মানে হাজবেন্ডের সঙ্গে ওনার ছাড়াছাড়ি হয়ে গেছে? কোনো ঝামেলা
ছাড়াছাড়ি হয় নাই,
ছাড়াছাড়ি হয়
না। সিলেট থেকে উনি নরসিংদী চলে এসেছেন, কিন্তু ছাড়াছাড়ি হয় নাই। ছাড়াছাড়ি হয় নাই কোন কারণে?
এই যে ঝামেলাটা হলো হাজবেন্ডের সঙ্গে ওনার, এইখানে আপনার কোনো হাত ছিল
না? হাত ছিল না।
কি নিয়ে ঝামেলা হয়েছে?
ঝামেলা হয়েছে প্রায় উনির জামাইয়ে উনির ভাইয়ের সাথে আদম পেশাই করতেন।
আচ্ছা, কোন অন্য একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, তো আপনি তাকে নরসিংদীতে রেখে আসলেন?
হ্যাঁ।
আপনি কেন রাখতে গেলেন?
আমি আমি যে ভাই বানাইছি আমার অনেক আদর করতেন,
সেই কারণে আপনি রেখে এসেছেন। এবং ওখানে যাওয়ার পরে ওনার মার সঙ্গে থাকতে ভালো লাগছে না?
না, মার সাথে গিয়ে সবার সাথে থাকতে ভালো লাগতেছে না।
উনি কোথায় থাকতে চান?
উনি মানে মানুষের সাথে খালি আড্ডা গফ করতে চান, এরকম মানে মানে তোমার মন মানসিকতা উনি অন্যরকম,
একটু অন্যরকম। আচ্ছা, তো আপনি তাকে কি করলেন তারপরে?
তারপরে আমি ওনার নরসিংদী একটা বাসা লইয়া দিয়েছি।
নরসিংদীতে বাসা নিয়ে দিলেন? নরসিংদীতে ওদেরই বাড়ি ছিল?
ও নরসিংদী দেখি না, নরসিংদী থেকে মহিষা যাওয়া লাগে ওদের বাড়িতে,
নরসিংদীর মধ্যেই বাড়ি, কিন্তু আপনি নরসিংদীর প্রপারে একটা বাসা নিয়ে দিলেন।
দারোয়ান একটা ছিল, ওখানে নাইট করতো, এলাকা পাহারা দিত। তো আমি সকালে নাইট থেকে নামছি, নামার পরে এই দারোয়ানটা পাইছি। ভাই উঠে বললো যে অত সকালে আপনি এদিকে? উঠে বললাম ভাই এরকম এরকম একটা রুম তো পাইছি। আমাকে বললো যে রুম আছে আমি দিব। তো বললাম যে ঠিক আছে, আপনি যদি রুম দেন আপনাকে আমি চাপানির টাকা দিব। দারোয়ান আমাকে সকালে ধরছে ফজর আক্কানো, তো হে আমার একটা বাসায় নিয়ে গেল, নিয়ে বাসা দেখাইলো, বাসার অ্যাডভান্স দিয়ে আইলাম, দিয়ে চলে আসলাম। চার দিন পরে আমার বোনকে ওই বাসাতে রাখলাম, আনলাম, আইনা সাবান টোবান দিলাম, ফ্যান মানে তোমার চৌকি, এরপরে সবকিছু দিছি। দেওয়ার পরে মানে বোনের বাসায় যাইতাম আইতাম, তো বোন আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তোমার একজন
ওই বাসায় কি একাই থাকতেন?
না না না, আর ভাড়াটি আছে
না, কিন্তু আপনার বোনের তো
একাই থাকতো,
একা একটা রুমে থাকতো,
একা এক রুম নিয়ে থাকতো।
উনি টাকা পেত কোথায়?
আমি দিতাম টাকা।
টাকা আপনি দিতেন?
হ্যাঁ, আমি টাকা দিতাম প্রতি মাসে, মনত করেন 10,000, 14,000 মানে 5,000 এরকম দিতাম।
আচ্ছা,
টাকা তো তখন হঠাৎ করে আমার বোন একদিন আমাকে বললেন যে লাগাগড়ের এক মহিলা তোর কথা মাতে,
মানে তোর কথা মাতে মানে
আমার কথা মানে আলাপ করে আমার বোনের সাথে, যে তোমার ভাই আসে রুম থেকে বাইর হয় না, চুপচাপ রুমের ভিতরে থাকে। তো আমাকে বললো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, মহিলারে আমার নাম্বার দিন কিবা কথা কয়েন। তো একদিন উনির সাথে আমি কথা কই,
যে মহিলা আপনার কাছে জিজ্ঞাসা তার সঙ্গে কথা বলেন,
উনির নাম। তো উনির সাথে কথা বলি, বলার পরে উনি বললেন যে আপনার মাথ খুব দারুণ লাগে। আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার বোনের কাছ থেকে নাম্বার নিন মাঝে মাঝে।
কি বললো আপনাকে?
আমার কথা মানে ভালো লাগে,
আপনার কথা ভালো লাগে।
তো উনি বললাম যে আমার বোনের কাছ থেকে নাম্বার নিন, আপনার যদি কোনো সমস্যা হতে বলেন, আপনাকে যদি সিলেট আসা লাগে কিংবা হেল্প করা লাগে বলবো। উনি আমাকে বললেন যে হেল্প না, আপনার তো বোনের নাম্বার বললে, তো আপনার বোনে আমার নাম্বার দিবে না। আমি বললাম যে কেন নাম্বার দিবে না? উঠে বললাম যে আমার বোনের মোবাইল তো আপনার হাতে আছে, আপনার নাম্বার নিয়ে নিন। তো উনি নাম্বার নিচে নেওয়ার পরে আমাকে ফোন দিচ্ছেন, দিয়ে বললেন যে আমার একটা দরকার আছে। আমি বললাম কি দরকার? আমার একটা কবিরাজি করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি সিলেটে আসেন, আপনাকে আমি যতটা খরচা লাগে আমি কবিরাজি করে দিব, অনেক ভালো ভালো কবিরাজ আছে, আপনি চলে আসেন।
আচ্ছা, মানে তখন আপনি সিলেটে থেকে কি ধরনের কাজ করেন?
সেনেটারি কাজ।
ওই সেনেটারি কাজই করে যাচ্ছেন?
তখন আমি নিজে কাম রেখে করতাম, কন্ট্রাক্টদার।
আচ্ছা,
যেদিন আব্বা বাসায় থাকেন না, যে সময় থাকেন না, মোবাইল ঘরে থেকে যান, তখন আম্মু ফোন দিতেন।
ফোন দিয়ে মা কি বলতেন?
মা তো মানে বালাবালি কিরকম আছোস, মাকে টাকা যদি চাই তাহলে মা দিতেন। তো আমাকে বললেন যে তুই যদি কেউ ফান্দ ফরস, যদি জমি জমা যদি সব নিয়ে নেস, তাহলে কিন্তু তুই কোনোদিন মা বাপের মুখ দেখবে না। আর যদি যদি এগুলা তাহে দেখ, তোর দুই দিন পরে তোর বাপে এখন চাইলা দিছে কিন্তু এই জমির লাগিয়া, কিন্তু তোর বাপ তো তুই জানোস কিরকম, কিন্তু তোরা আবার দুই দিন পরে নিয়ে আসবে, তুই দেখিস যা। আমাকে আমার আম্মু এইভাবে বললো।
আচ্ছা,
তখন মার কাছ থেকে টাকা পয়সা আনতাম, বোন নিয়ে একদিন বোনে ফোন দিছিল, বোনকে বললাম বোন তো টাকা নেই, তখন রুজিও করতাম, তখন রুজিও করতাম বোনের কাছ থেকে টাকা আনতাম। এই টাকাগুলো আমি ব্যাংকে রাখতাম কিন্তু, যত টাকা আনতাম এই যে 20,000, 15,000, 10,000 এই টাকাগুলো আমি কিন্তু ব্যাংকে রাখতাম, ব্যাংকে জমাইতাম। আমার মন মন ছিল একটা বাইক কিনতে, কিন্তু বাইক কিনা হয় না। তখন এই মানে সাথে আলাপ হলো, উনি বলেন যে সিলেটে যাচ্ছেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি সিলেটে আসেন, আপনার কবিরাজ দেখাই দিবো, আর চতুর্কে হেল্প লাগে আমি করবো। তো উনি মত করেন, উনার সাথে প্রতিদিন আমার কথা হইতো ফোনে, আলাপ হইতো, উনি আলাপ বলতেন, আমি বলতাম, উনি কবিরাজের কথা মারতাম, কবিরাজের কথা কথা মারতে 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 হঠাৎ করে একদিন আমি নরসিংদী চলে এসেছি আমার বোনের বাসায়। আসার পরে উনিকে বললাম যে দেখেন আপনি, আপনার সবকিছু আমি জানি, আমি খবর লয়েছি, আমি মিথ্যে বলছি যে উনিকে যে আমি সব
সম্পর্কে তখন আপনি জানেন
কিচ্ছু জানি না, আর আমি মিথ্যে বলছি যে আমি সবকিছু জানি। তো আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা অফার দিতে চাই, আপনি যদি অফার গ্রহণ করেন, বিয়ের কথা বলছি। উনি আমাকে, আমি বললাম যে তুমি যদি বিয়ে না করো তাহলে তো কিন্তু খুব খারাপ হবে, নইলে আমি মরে যাবো, এরকম মানে করতেছি মরে যাবো কি বা তোমাকে আমি এরকম করবো।
তখন আপনি তাকে দেখেছেন?
হ্যাঁ দেখেছি, তখন ও ফার্স্ট দেখেছি আমি।
এটা কি আপনি ফোনে বলছেন তাকে নাকি সামনাসামনি?
সামনাসামনি।
সামনাসামনি দেখার পর আপনি তাহলে কথা বলছেন, কত সালে এটা?
বেশ দিনের আগের ঘটনা, এই যে প্রায় ছয় মাস আগের ঘটনা।
ছয় মাস আগের ঘটনা। আচ্ছা আমি একটু আপনাকে মানে মুরজিনার কাছ থেকেও আপনি সম্পর্কে তখন কিছু জানেননি, শুনেননি?
কিছু জানি না,
কিছুই জানেন না, শুধু কথা বলেন এবং প্রথম দেখাতেই মেয়েটাকে বলে দিলেন যে তোমার সঙ্গে বিয়ে করবো।
হ্যাঁ বিয়ে করবো।
কেন বললেন?
কেন বলছি এই কারণে যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক মেয়েরাও দেখি কি বা মনে করেন টাউনে থাকি, অনেক মেয়েরার সাথে দেখি অথবা চলাফেরা মানে কথাবার্তা বলি, কিন্তু ওই মেয়েদের সাথে মানে উনি কোনো মিক্স খায় না। উনি রুমের ভিতরে চব্বিশ ঘন্টা থাকেন, কিংবা কোনো দরকার হইলে মানে পর্দাশীল হিসাবে বাইরে যাবেন আবার চলে আসবেন, উনি হজ করে এসেছেন আমি খবর পাইছি। তো আমার এই কথা শুনে আমার বোনের কাছ থেকে তো আমার মনটা আরো মানে আগ্রহিত হলো যে হজ করে এসেছে।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স চলতেছে বিশের উপরে।
বিশের উপরে। আর যাকে যার কথা বলছেন তার বয়স?
তার বয়স পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ থেকে কম।
তার বয়স পঁয়ত্রিশের উপরে। তো আপনি বিশ বছর তাকে দেখে বুঝেছিলেন যে তার বয়স পঁয়ত্রিশের উপরে?
হ্যাঁ।
তো একটা পঁয়ত্রিশ বছর বয়স্ক একটা মহিলা বা তার চেয়েও বেশি হতে পারে, তো আপনি বিশ বছর, সে তো বিবাহিত হতে পারে বা সে অন্য কিছু, তাকে আপনি ডিরেক্টলি কিভাবে বলেন?
কিভাবে বললাম যে আমি যেতটুকু ওনার ব্যাপারে কিবা দেখেছি কিবা চলাফেরা দেখেছি আমার এত ভাল লাগছে ভাই মানে বলার মতো না।
তো সে তো বিবাহিত হতে পারে,
আমি জানি বিবাহিত,
সে যদি বিবাহিত হয় তাও আপনি তাকে বিয়ে করবেন?
হ্যাঁ বিয়ে করবো। উনি একটা মেয়ে আছে, এই যে আমার বোনের কাছ থেকে জেনেছি উনি হজ করে এসেছেন, উনি বিয়ে হয়েছে জামাইয়ের সাথে, কোন একটা জামাই আর একটা বিয়ে করার পরে কোন একটা বেড়াচেরা লাগছে উনার পরিবারের মধ্যে, উনি চলে এসেছেন, উনার মা বাবা উনাকে নিয়ে এসেছেন।
মা বাবা উনাকে নিয়ে এসছেন, মানে উনি মা বাবার সঙ্গে থাকেন নাকি আলাদা থাকেন?
মা বাবার সঙ্গে থাকেন,
উনার আগের ঘরে সন্তান আছে?
হ্যাঁ সন্তান আছে।
এটা জানা অবস্থায় আপনি তাকে সরাসরি প্রস্তাব করেছেন,
সরাসরি প্রস্তাব দিয়েছেন
তাকে বিয়ে করবেন?
সরাসরি।
ওকে, তারপর?
কিন্তু এই কারণে দিয়েছি উনি,
ঠিক আছে ওকে, আপনার আচরণ দেখে আপনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে।
তারপর উনিকে বললাম উনি তো রাজি হন না, অনেক কৌশলে অনেক মানে জোর করে মানে অনেক পাগলামি করছি উনার সাথে, উনি তো এইসব পাগলামি দেখে উনি তো মানে কোন আপনি আমাকে ফাঁসায়, আমি অনেক ধরনের পাগলামি করতাম, কোথাও মই রাজাম তোমার ফাঁসায় এইসব করতাম।
আপনি যখন উনাকে বললেন এই ধরনের কথা তখন উনি কি বলল, রিপ্লাই দিয়েছিল?
না উনি উনি ফোন রিসিভ করেন না,
মানে কথা বলার পরে ফোন
রিসিভ করেন না, এই কথা বলার পরে উনি ফোন আর রিসিভ করেন না।
আচ্ছা,
কিন্তু আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছি, রিসিভ করছেন, বললাম দেখেন যদি আপনি যদি ফোন রিসিভ না করেন তাহলে কিন্তু আমি কিন্তু নরসিংদী চলে এসে চিলেটে চলে গেছি, আবার চিলেটে চলে গেলে দেখেন আমি নরসিংদী আসার পরে আপনাকে সরাসরি আপনার ঘরে গিয়ে আমি আমি আপনাকে সবার সামনে ধরে ফেলবো। কিন্তু এইসব মানে অনেক ওনারে ডর ডাকাইছি, দেখানি পরে উনি কথা বলছেন। তারপর চিলেটে গেছি, হঠাৎ করে মর্জিনা আমাকে ফোন দিয়ে বললো যে যাকে একটা কাজ করতে হবে। বললাম কি আপু? উঠে কয় যত টাকা লাগে আমি দিব, তুমি আমার জামাইয়ের দোকান জ্বালিয়ে ফেলো।
মর্জিনা সে আপনাকে বললো আমার জামাইয়ের দোকানটা তুমি জ্বালায় দাও?
জ্বালায় দাও,
মানে যে আপনার ধর্মের বোন ছিল?
ধর্মের বোন ছিল। উনি বলছেন যে এই কথা যে আমি যদি ওর সংসার করি না আরো বেটে এর সংসারে বইয়া বইয়া ফাও তুলিয়ে খাবো, ইম্পসিবল, যত টাকা লাগে আমি দিব। তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, কইলাম রে দেখো, তখন উনি মা আমাকে বলছেন, মর্জিনার মা আমাকে বলছেন যাকে যদি এরকম কোন যদি বিচার যদি তুমি করে দিতে পারো, উনি প্রকাশে বলছেন না,
মর্জিনার মাও বলেছেন?
হ্যাঁ মর্জিনার মা আমাকে প্রকাশে বলেননি যে ওই কথা বলছেন, মর্জিনার মা যদি কোনো যদি একটা চিলেটে মানুষ হয়ে তুমি চিলেটি ছেলেকে যদি কোনো যদি একটা বিচার করে দাও তাহলে মনটা অনেক খুশি হবো। তখন আমি চিন্তা ভাবনা করে বললাম না দোকান জ্বালিয়ে দেবো,
জ্বালাই ফেলার সিদ্ধান্ত নিলাম।
হ্যাঁ জ্বালাই ফেলার সিদ্ধান্ত। তখন আমি ফুলাফান ফোন দিলাম, ছেলেটার কয়েকটা ফুলাফানা ছিল, ফোন দিলাম, আমি বললাম যে কাজ করে দিবা তোমরা কত রেহাই দাম বল। ওটা বলো ভাই যে দোকানের সাথে আর কোন দোকান আছে? বললাম হ্যাঁ মার্কেট আছে প্রায় আরো আছে আট থেকে দশটা দোকান, সব মধুর দোকান আর কি, মানে ভুসিমালের দোকান, আমার ছেলেটা বসা বলে ভুসিমালের দোকান, ভুসিমালের দোকান আছে চারটা, একটা আছে কম্পিউটারের দোকান আর একটা আছে মনে করেন কাগজপাতি চাপা করে বই টই মানে চাপা করে ইয়ে করে, এটা মেশিনারির দোকান, ফটোকপির দোকান। তো আমাকে বললো যে ভাই ফুরা যদি মার্কেট চলে যাও, আমি বললাম ফুরা মার্কেট চলে যাক তুমি এই কাজ করে দাও, ওটা হ্যাঁ আমি দিবো। ওটা বললো ঠিক আছে ভাই আপনি সামান দেন আমাকে, আমি বললাম কি সামান দেবো? ওটা পেট্রোল আমাকে পাঁচ লিটার দিতে হবে,
পাঁচ লিটার পেট্রোল?
হ্যাঁ পেট্রোল। তো আমি কিনে দিলাম পেট্রোল দুই লিটার, বললাম দুই লিটার ভাই নাও নিয়ে দাঁড়াও। তখন সে আমার বাসায় আসলো না, এটা তো আমার স্মরণ নাই, আমাকে ফোন দিয়েছে বাগানে গিয়ে, বললো ভাই টাকা দেন কাজ হয়ে যাবে, ফজর দশ মিনিট আগে আমাকে বললো টাকা দেন। আমি আমার চেক বইয়ে সই করে দিয়েছি পঁচিশ হাজার টাকা
এটা জ্বালানোর জন্য।
হ্যাঁ তখন ফজর দশ মিনিট আগে ওর আগুন লাগে, আমাকে ফোন দিল ভাই শেষ কাজ। আমিও গিয়া বাসাতে গিয়া হাত উদ্ধয়া কালি মানে বিছনাতে পড়েছি, তখন সাথে সাথে হচ্ছে ফায়ার সার্ভিসের শব্দ।
কিসের দোকান ছিল এটা?
এটা ভুসিমালের দোকান।
ওকে,
মানে আপনারা অঞ্চলের ভাষায় বলে মধুর দোকান, আরামগড় অঞ্চলে বাসায় বলে
শুধুমাত্র বোনের জন্য আপনি কাজটা করলেন।
কাজটা করতাম।
কত টাকা সম্পদ ছিল ওই দোকানে আনুমানিক?
প্রায় মানে চারটা দোকানে মিলে প্রায় 2-3 কোটি টাকা হবে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলি বিবিসি রেডিও 89.2 তে। আর আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে রয়েছে জাকির, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা বারবারই একটা কথা আপনাদেরকে বলি যে একজন অপরাধীর জন্ম হয় সেরকম পরিবেশে যদি সে থাকে। একজন অপরাধী যিনি সমাজে জন্ম নেন, তিনি মূলত পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়েই তিনি ওই জায়গাটিতে নিজেকে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত কোনো অপরাধীই পার পায় না, কারণ একটিমাত্র জীবন আমাদের, একটিমাত্র জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এই জীবনটাতে খারাপ কাজ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে বিবেক নামক একটা শব্দ দিয়েছেন। কেউ যদি না জানে, বিবেকের দংশন প্রতি মুহূর্তে আমাদেরকে যে শাস্তি দেয় সেটা যে কত ভয়াবহ শাস্তি, যারা অপরাধ করেন তারা জানেন। আজকের এই অপ্রিয় সত্য আপনাকে শেষ পর্যন্ত কোন বিবেকে গিয়ে আঘাত দেয় সেটা আমরা জানব। তবে ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটসের ব্রেক, আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়। আর ওকে দেখার জন্য বা ওর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে, যেটি এই মুহূর্তে বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জাকির তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছে। জাকিরের মতো যারা কনফিউজ করতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ জাকির, আমরা আবারও ফিরছি সেখানটাতে। আপনি আগুন লাগানোর কথা বলছিলেন, তারপর
তখন ফোন দিয়েছি, তারা কাজ করে নিছে। আমাকে ফোন দিয়ে বলছে ভাই কাজ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, দেখা তুলে নিও। তারপর আমি খালি বিছনাতে হাত ধুয়ে শুইব, তখন হঠাৎ করে শুনেছি ফায়ার সার্ভিসের ডাক।
জি,
তখন আমি বললাম মনে করে হয়তো কি বান জ্বলে গেছে, ঘুমিয়ে দিছি। সকাল একটু রিরি হশ হয়েছে, তখন শুনি মানুষের চিল্লা চিল্লে। গিয়ে দেখি ভাই আমার চারটা দোকান পুরো মতে এমনি একদম চাপ, আপুকে বলছি যে আপু টাকাটা দিয়ে দিয়ে, আমি তো দিয়ে দিচ্ছি। উনি বললেন যে আচ্ছা আমার কয়টা দিন সময় দাও। আমি বললাম যে কয়টা দিন সময় দেবো, আপনি তো বললেন সাথে সাথে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিলে দেন, না দিলে নাই, না কই আমি আমার ওদের সাথে মানে এরকম চলাফেরা করতেছি। তখন হঠাৎ করে মানে কোন একটা ক্ষেত্রে মনে করেন এই আমার চাচার পাট মানে ফুলা ভাই নিয়ে জানিয়ে লাগছে যে আমি অমুক জায়গায় থাকি, তখন ওরা আমার সাথে আক্রমণ করতে চায়। তখন আমি কি করছি, আপুরে বলছি
আপনার সম্পর্কে জেনে ফেলেছি যে আপনি কাজটা করেছেন।
না
তাহলে
মানে আমার চাচার ফুলা ভাই নিয়ে জানে যে আমি অমুক জায়গায় থাকি।
চাচার পোলাপান মানে হচ্ছে আপনার চাচাতো ভাইরা?
হ্যাঁ, চাচাতো ভাইরা জেনে ফেলেছে যে আমি অমুক জায়গায় থাকি। তো ওরা আমার মারতো করি মানে আক্রমণ করতে। আমি বোনকে ফোন দিয়ে করলাম, এরকম বোনে ওটা করলে ঠিক আছে তুমি চলে আসো। ওখান থেকে আমি নরসিংদি চলে এসেছি।
নরসিংদি কেন আসলেন?
ওই যে আমার বোনের
যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে,
অ্যাটাক করতে পারে।
ওকে,
তারপরে
আপনি ওখানে চলে আসেন?
চলে আসি। আসার পরে উনির বাড়িতে রোজা মাসে গেছিলাম। যাওয়ার পরে উনির বাড়ি থেকে আমি মানে মন খারাপ করে এইসব এসব করছি, করার পরে মানে শয়তানি করছি, করার পরে চলে এসেছি। আসার পরে উনির মেয়ের বাড়ি মানে শারমিন নাম ওনার মেয়ে, উনার বাড়িতে শ্বশুর মানে ফোন করাই এরকম এরকম খারাপ খারাপ বলছি, শ্বশুরের জামাই মানে মেয়ে রাখবো না, সাইরা দিব।
ওকে,
এখন তো মনে করেন ওদের ফ্যামিলি থেকে আমি বিচ্ছিন্ন। তখন আসলে একটা জিনিস হলো যে ভাই মেয়ে আমার যদি চোখ নিয়ে দেখেন ওকে মানে আমার,
হ্যাঁ বুঝতে পারছি আপনি, আপনার চোখে কি আপনার তখন ভালো লাগছে?
হ্যাঁ ভালো লাগছে। তখন মানে উনি আমাকে আমি নষ্টর পথে চলে যেতাম।
নষ্টর পথে
মানে গাঁজা মানে মদ মানে খাওয়ার মানে প্ল্যান নিয়েছি, কিছু ফুলাখানি ধরে ফোন দিচ্ছি, ওরা বলছে যে আচ্ছা আমার ব্যবস্থা করে দিচ্ছি। উনি শুনে বলছেন উনি কিন্তু আগে থেকে হুমকি দিয়েছি, বিয়ে না করলে মরে যাবো কিবা তোমাকে আমি ফাঁসাবো, আর আমি আমার বোনকেও জানিয়ে দিব তোমাকে আমি যদি তুমি যদি আমাকে না বিয়ে করো তাহলে আমি তোমাকে ফাঁসাবো, মানে অনেক হুমকি দিতে। ও উনাকে বলছি যে ঠিক আছে আমি তোমার কথাগুলো রেকর্ড করছি, আমি তোমার সবাই রে শুনামো। উনি মানে অনেক ইয়ে করার পরে মানে একদিন ওনাকে মানে দরে হাত জোর করছি, বলেছি তুমি সত্যি তোমাকে আমি অনেক মায়া করি। উনি বললেন কি করবো এখন, উনি অনেক কষ্ট পরে এসেছি টঙ্গি, ওনাকে আমি টঙ্গি নিয়ে এসেছি। তারপরে বললাম যে তুমি যদি বিয়ে না করো টঙ্গিতে আমি গাড়িতে পরে মরে যাবো।
টঙ্গিতে কেন নিয়ে আসলেন? টঙ্গিতে কেন আসলো আপনার সঙ্গে?
যে উনি বিয়ে করবো আমি
টঙ্গিতে, ওনাকে বলে বাসা থেকে বলে নিয়ে এসছেন টঙ্গিতে?
হ্যাঁ,
যে তোমাকে বিয়ে করার জন্য টঙ্গিতে
না, বিয়ে করার জন্য।
তাহলে
উনি শুধু চাষ করছে টঙ্গি যাবো আমি পাখানি তোমাদের এলাকায়,
তোমাদের এলাকায় টঙ্গিতে যাবো ওনাকে নিয়ে।
হ্যাঁ
কেন?
এমনি পাকাবো।
পাকানো কি জিনিস?
ঘুরাবো।
ও ঘুরতে যাবে?
ঘুরতে যাবো। তো
উনি গেছে আপনার সঙ্গে?
হ্যাঁ উনি আসছেন।
কেন এসছেন?
ঘুরতে যাবো।
এর আগে কি আপনাদের মধ্যে এরকম কথোপকথন হয়েছে উনি আপনার প্রতি দুর্বল হয়েছেন, বা আপনি আপনি তো দুর্বল ছিলেনই, উনি আপনাকে লাভ করেন বা এরকম কোন ব্যাপার?
না লাভ করেন না, বলছি ওনার সঙ্গে এসেছি, ওনাকে এই কথা বলছি যে ঠিক আছে আমাকে এই এলাকাটা ঘুরে দেখান, তারপর আমি একটা সিদ্ধান্ত নিবো, আপনাকে যদি আপনি যদি রাজি না হন তাহলে রাজি না, আমি শহরে সরে যাবো, আর না হলে আমি তোমার সাথে।
আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যায়ে আপনি যার সম্পর্কে কথা বলছেন সে আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে, তার কাছ থেকে একটু শুনে আসলে সিচুয়েশনটা কি ছিল। ওকে, আপনি একটু বলেন তো, আপনাকে যখন উনি বললো প্রস্তাব করলো যে আপনাকে বিয়ে করতে চায় বা এরকম করতে চায়, তখন আপনি ওনাকে কি বলেছিলেন? একটু মাইক্রোফোনের দিকে ঘুরে বলুন। হ্যাঁ
আমি বলেছিলাম যে দেখো তুমি বিয়ে করতে চাও, তুমি যেমন আমি তেমন, তোমার বয়স আর আমার বয়স অনেক পার্থক্য, আর বিশেষ করে আমি অনেক কষ্টের মেয়ে, আমি আমার জীবনে অনেক একটা ঝড় হয়ে গেছে, আমি আর বিয়ে করবো না, আমার জীবন আর বিয়ে নেই, আমার জীবনটা এমনি কাটিয়ে দিব।
তখন আপনি বাবা মার সঙ্গে থাকতেন?
জি। বলার পরে ওই বলতেছে না তুমি যদি বিয়ে না করো তোমার হারানো মেমোরি আছে আমার কাছে। জি, আমার একটা মেমোরি হারাই গেছিল, ওর বোনের রুমের মধ্যে গিয়ে মানে গান শুনতাম,
মেমোরি কার্ড হারিয়ে গেছিল।
জি, মেমোরি হারিয়ে গেছিল, ও পেয়েছে, বলতেছে যে তোমার ছবি আছে মানে সবকিছু আছে, ওইটা তুমি যদি না করো তাহলে আমি ওটা মানে ইন্টারনেটে ছেড়ে দেব।
কি ছিল মেমোরি কার্ডের মধ্যে, এমন কিছু কি ছিল যেটা আসলে প্রচার করলে ওনার খুব দুর্নাম হতো এরকম কোন কিছু?
দুর্নাম বলতে কি, ওনার মধ্যে ওনার ছবি ছিল।
আচ্ছা,
আমি ওনাকে বলছি যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে ছবিগুলা দিয়ে দিব সবার কাছে, ইন্টারনেটে লিখে দিব যে তুমি আমার সাথে চিলা, এরকম মানে ওনাকে চাপ দিয়েছি, বলতেছি তোমার সবাই যদি শুনে তোমাকে শেষ করে দিবে।
তো এক ধরনের ব্ল্যাকমেইল করেছেন?
এক ধরনের ব্ল্যাকমেইল করেছি।
এমন কোন ছবি কি ছিল যেটা দেখলে আপনার প্রতি মানুষের সন্দেহ হতে পারে যে আপনি ওর সঙ্গে ছিলেন, এরকম কোন ছবিও ছিল না? তো আপনি এটুকু দিয়ে ভয় পেয়ে গেছেন?
জি, অনেক ভয় পেয়েছি, মানে কান্না শুধু কান্নাকাটি করতাম এই কথা শোনার পর। পরে বলছে দেখো তুমি আমার এত বড় ক্ষতি করো না।
টঙ্গিতে কেন ঘুরতে গেলেন ওর সঙ্গে?
টঙ্গিতে তো আমাদের আত্মীয়,
তো আপনি আত্মীয় স্বজন আছে, ওরকম একদম অপরিচিত একটা ছেলেকে নিয়ে টঙ্গিতে ঘুরতে যাচ্ছেন, তার মানে আপনি কিছুটা হলো ওর প্রতি দুর্বল ছিলেন?
না, আমি ওকে চাচ্ছিলাম যে একটা মানে অন্য মেয়ের সাথে রিলেকশন করে মানে বিয়ে দিয়ে দিব।
এটা কি টঙ্গিতে নিয়ে গিয়ে?
জি, টঙ্গিতে। এবং আমার আত্মীয় মধ্যে একটা মেয়ে ছিল, ওকে বলেছিলাম যে তুমি ওই মেয়েটাকে বিয়ে করো।
ওর সম্পর্কে আপনি জানতেন যে ও তেজপুত্র?
না না না।
কি জানতেন ওর সম্পর্কে?
ওর সম্পর্কে জানতাম যে মানে রাগারাগি হচ্ছে
ফ্যামিলিতে
রাগারাগি হচ্ছে মানে ধর্ম বোনের মাধ্যমে আছে, এতটুকু জানতাম,
এছাড়া বেশি কিছু জানতেন না। ওকে ঠিক আছে, আপনার কাছে আমি আবার বলুন। তারপর?
তারপর উনিকে টঙ্গে নিয়ে আসলাম, আসার পরে বললাম যে দেখেন আপনি আমাকে যদি এখন না বিয়ে করেন তাহলে আমি গাড়িতে পরে মরে যাব। কিন্তু উনি মানতেছে না, খুব তর্ক বিতর্ক চলছে টঙ্গি। তারপরে অনেক কষ্টের বিনিময়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ও উনি বললেন যে টাকা পয়সা লাগবে, আমি বলছি আমার প্যাকেটে টাকা আছে। আমি এখন ওইটা কত টাকা আছে আমি বললাম
যে আমার, উনি ডিরেক্ট বললেন যে টাকা লাগবে।
হ্যাঁ আমি টাকা পয়সা আনি নাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা আনলে দেখা যাবে। উনি উনির কথা যে উনি আমার হাত থেকে ছুটতেন, কিন্তু আমি বলছি আমার হাতে টাকা আছে, কত টাকা লাগবে? 10,000 টাকা লাগলে 10,000 আমার কাছে আছে, আমি এখন করবো। মানে অনেক অত্যাচার হয়েছে ওই মানে টঙ্গিতে, অনেক লোক,
আমি একটু জানতে চাই ডিটেল বলুন,
মানে অনেক লোক আমাদের দিকে চাচ্ছে আমাদের ঝগড়া শুনে। উনি তো, আমি বললাম যে ঠিক আছে আপনি জানগা, আমি এই মুহূর্তে ফেসবুকে ছেড়ে দিয়েছি, আর না হলে আমি এখন এই মুহূর্তে মরে যাবো। মানে অনেক কষ্টের বিনিময়ে ওনাকে অনেক ঝগড়া ঝাঁকটি হয়েছে, তারপরে উনি রাজি হইলেন। ওনার পরে গাজী অফিসে যাওয়ার পরে বিয়ে করলাম, করার পরে আসলাম, আসার পরে ওনার সাথে সংসার করতেছি। কিন্তু
বিয়ে করে ফেললেন আপনি?
হ্যাঁ, বিয়ে করে করার পরে মনে করেন যে খারাপ একটা নেশা, এসব কোনদিন মাথা তো ঢুকে না। মনে করেন যে মনে করেন কাজ করি, কাজ থেকে
বিয়ে করার পরে আপনি কি করলেন? সি, আপনার তো ঘর নাই তখন, বাড়ি নাই, বিয়ে করার পরে বোনের ওখানে নিয়ে গেলেন?
না, বোনের ওখানে।
বোন জানতো যে ওনাকে আপনি পছন্দ করেন? তাও জানতো না?
তাও জানতো না।
তাহলে আপনি কি করলেন বিয়ে করার পরে?
ওনার মানে উনি যেখানে ছিলেন আমার বোনের বাসায়, ওখানে চলে গেছেন। পরের দিন একদিন টঙ্গিতে থাকি, যেদিন বিয়ে করেছি।
টঙ্গিতে থাকেন? কোথায় থাকেন?
বোর্ডিং এ থাকি।
বোর্ডিং এ থাকেন? ওকে।
তারপর
বোর্ডিং এ থাকার সময় সমস্যা হয়নি? লোকজন আপনাদের চেহারা দেখলে তো বুঝতে পারবেন যে উনি আপনার।
বোর্ডিং এ থাকার পরে আমার হাতে যে একটা কাগজ আছে, কাগজটা দেখতে পারবেন, যে আমার আমার একটা কাগজ আছে, এই কাগজটা কাজী অফিসে দিয়েছে, তো বলছে যে ওটা দেখালে তোমাদেরকে মানে কিছু বলবে।
ঠিক আছে, মানে কাজীও আপনাদের বিয়ে দিয়ে দিল?
হ্যাঁ, দিয়েছি।
আচ্ছা,
তখন 5 লাখ টাকা দেন মোহর দিয়েছি, 1 লাখ টাকা সুদ দিয়েছি, একাই থাকছি। থাকার পরে উনি চলে গেছেন বোনের বাসাতে। তারপর আমি আমার বোনের বাসায় গেছি, বোনের বাসা থেকে এখন আমার বোনের স্বামী মানে ফোনে হুঁকটি দেয় আমার বোনকে, যে হেরে তো চিনতেছি তুই, হের সাথে সম্পর্ক তাইলে তো খারাপ আছে। আমি বললাম যে এরকম একটা গালি দিছি আমি, খারাপ বাসা গালি না, বলছি যে তুই আমার হুমকি দিস, তুই জানোস তো ছেলের যদি আমি একটা বার ঢুকি তাহলে তোর।
কে আপনাকে হুমকি দিয়েছে?
ওর জামাই, মর্জিনার জামাই। তখন সে আমাকে অনেক হুমকি যাটা করতেছে, তখন আমি ফুলাফাইন লাগাইলাম, ফোন দিলাম, বললাম যে তোমরা টাকা দিব, শেষ করে দাও। আমার মন মন্দির শেষ করে দিয়ে, তাহলে টাকা তো আমি তো দূরে, টাকা করে দিব। আর হেরা আমাকে অনেক বিশ্বাস করতো, কিন্তু তারা পাওয়া যায় না। পরে ভাই অনেক কষ্টের বিনিময়ে মানে ওদের সাথে জীবনযাপন করে ওনারে আবার টঙ্গি নিয়ে চলে এসেছি। পরে ওদের বাড়িতে গেছি আমার বোনের বাসাতে, ওখানে আমি আমার বন্ধু একটা ফোন দিয়েছে, জাকির ভাই একটা বাট টফ লাগাতে হবে।
আমি আপনার কাছে একটু যাই, আপনি তো এখন বিবাহিত স্ত্রী, সেই হিসেবে আমাদের এখানে এসছেন। আপনি ওকে বিয়ে করলেন, ও আপনাকে বলছিল গাড়ির তলে পড়ে মারা যাবে, প্লাস হচ্ছে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছিল, এই কারণে আপনি ওকে বিয়ে করলেন। কেন করলেন বিয়ে আপনি? এক মানুষ হুমকি ধামকি দিলেই আপনাকে বিয়ে করতে হবে? ফেসবুকে ছবি টবি ছেড়ে দেবে এটা জানলেই আপনাকে বিয়ে করতে হবে?
একটা জিনিস আমি বলে ফেলি।
জি বলুন।
একটা জিনিস হলো কি, যে কিছু কিছু মানুষ আছে যদি ঘরের ভিতরে থাকে, হালচাল, মায়ের ডঙ্গা কিংবা আমানত করেন, কোন বেড়াচড়া যদি করে না, তো উট করে যদি একটা মানুষ যদি আর একটা মানুষের যদি সিংলা দিয়ে ভাড়ি মারে, তাহলে এই মানুষে ডরাবে।
আচ্ছা, তাহলে আপনার জীবনটা সম্পর্কে একটু জানি। আপনি একটু আমাকে একটু মাইক্রোফোনের সামনে আসেন, আপনি অনেক বেশি লজ্জা ফিল করছেন।
বলছি কি ভাইয়া, উনি যদি কথাটা যদি না নেন তাহলে সবচেয়ে ভালো হবে, তবে আমি যেটুকু বলার বলতে পারি।
না না না, ওনার কাছ থেকে আমার জিনিসটা জানতে হবে, যেহেতু উনি আজকে স্টুডিওতে এসেছেন। আপনি একটু বলেন আপনি কেন বিয়ে করলেন?
বিয়ে করেছি এর জন্য যে আমার ছেলে নেই। তারপর ও বললো যে একটা মানুষ তো এইভাবে থাকতে পারে না, তোমার তো একটা জীবন আছে, তোমার তো ভাইয়ের জীবনে মা বাবা নেই, ভাই ভাইয়ের বউ কতদিন দেখবে।
ভাইয়ের বাসায় ছিলাম তখন?
জি, ভাইয়ের বাসায় ছিলাম। তো আমি যতদিন আমি বেঁচে থাকবো আর তুমি যতদিন বেঁচে থাকবে আমি দেখবো। তারপর আমি বললাম যে না, আমি যতদিন আছি বলতে আমার মেয়ে আছে, ওরাই দেখবে।
মেয়ের বয়স কত?
মেয়ের বয়স 15 হবে।
বিয়ে হয়েছে মেয়ের?
জি না,
এখনো বিয়ে হয়নি। মেয়ে কি আপনার সঙ্গে থাকে?
জি না, বাবার
বাবার কাছে থাকে। আপনার ডিভোর্স হয়েছে কত বছর?
14 বছর।
মানে মেয়ে হওয়ার পরপরই আপনার ডিভোর্স হয়ে যায়?
জি। 2 বছর বয়স হবে
তখন ডিভোর্স হয়ে যায়?
জি।
তার মানে 16 বছরের বয়স আপনার মেয়ে, 16 থেকে 17 বছর বয়স, ওর মাত্র 2-3 বছরের ছোট। তো আপনি মানে ঠিক আছে বুঝলাম, আপনি অন্য কাউকে বিয়ে করতে পারতেন, এই ছেলেটা আপনাকে হুমকি ধামকি দিচ্ছে বা আপনি ব্ল্যাকমেইল?
আমি বিয়ে করবোই না, আমার জীবনে বিয়ের জিনিসটা আমার মাথায় মানে চিন্তা আসেনি যে আমি বিয়ে কত কখনো করব। 14 বছর পরে এরকম একটা ছেলেকে বিয়ে করব, আপনি বুঝে নেন কিসের জন্য করছি। অনেক কিছু বলছে মানে খারাপ রাস্তা থেকে যদি ওকে ফিরিয়ে আনি, আল্লাহ খুদে দিক দিয়ে আমি ভালো হব, মানে অনেক অনেক কথা
বিভিন্ন দিক থেকে আপনাকে ব্ল্যাকমেইল করেছে, মেন্টালি ব্ল্যাকমেইল করেছে, জোর জবরদস্তি করেছে। হ্যাঁ,
তারপরে আমি দিনের পর দিন আমি অনেক কান্নাকাটি করতাম, আমি অনেক দুঃখী, অনেক মানে আমার জীবনটা মনে করেন যে আমি যেতটুকু আমার বয়সটা আসলে কি আমার 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মানে ক্লাস 5 পড়তাম ওই টাইমে আমার বিয়ে হয়ে গেছে। হাজবেন্ডকে এই জিনিস আমি বুঝতাম না, এরকম বয়সে বিয়ে হয়ে গেছে। এর মধ্য দিয়ে আমার এই যে অ্যাক্সিডেন্টের পরে আমার প্রায় হেলে অসুখ 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 থাকতো, অসুখ আর শুধু কান্না করতাম, টেনশন করতাম, এরকম করতে করতে আমার যে আমার মানে এরকম অবস্থার মধ্যে চলে আসছে। তাই এভাবে মানে মেয়েদের মানে কাটাচ্ছিলাম, ওর মধ্য দিয়ে সে আসলো, ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি এখনো।
আপনি এমন করতে পারতেন যেটা তো বুঝতে পারতেন যেটা আনথিঙ্কেবল একটা অবস্থা তৈরি হয়ে যাবে, ফোন টোন বন্ধ করে দিতেন, আপনি কানেকশন অফ করে দিতেন। আপনার কি কোনোভাবে ওর প্রতি কোনো দুর্বলতা ছিল যে কারণে আপনি কাজটা করে ফেললেন?
উনি আমি বলি উনি ফোন টোন বন্ধ করতে পারবেন, এই জন্য উনি যেখানে থাকবেন সব থাকা আমি মূলত জেনে ফেলেছি।
আচ্ছা, আপনি যে কথাগুলো ওনাকে বলতেন যে আমাকে ভালো রাস্তা নিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে হলো ওনার সফট জায়গাগুলোকে আঘাত করতেন, এটা কি আপনি জেনে শুনেই করতেন? আপনি কি সত্যি ওনাকে ভালোবাসতেন?
হ্যাঁ সত্যি।
ঠিক আছে, আমরা দেখি এর মধ্যে কোনো ভালো কোনো কিছু আছে কিনা। কারণ ভালোর জন্য তো অবশ্যই বয়স কোনো ব্যাপার নয়, কারণ একটা মানুষ যদি সত্যি ভালোর পথে আসে, সুন্দরের পথে আসে, তো এটা হতেই পারে। কারণ আমরা জানি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আছে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছরের যুবক, তিনি 40 বছরের খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। এরকম অসংখ্য উদাহরণ হয়তো বা আরো বিভিন্ন জায়গাতে আছে। এটার মধ্য দিয়ে যদি ভালো কোনো কিছু হয় তাহলে নিঃসন্দেহে আমরা এই জিনিসটাকে অবশ্যই ওয়েলকাম করতে পারি। কিন্তু আসলে ঘটনা কি দাঁড়াচ্ছে আমরা একটু সামনে দিকে যেতে চাই। হ্যাঁ বলুন। তারপর
টঙ্গী থেকে বোনের বাড়িতে গেছিলাম, তো আরো বেড়াচেরা বোনের বাড়িতে মানে রাগারাগি করছি, বোনের মা বনি বোন আমার উপরে বিতক্ত হয়ে গেছে। পরে আমাকে মানে বনির মাকে ফোন দিলে ফোন ধরে না, বোন কেউ ফোন দিলে ফোন ধরে না, বোন বাসা পাল্টে এনেছে, মানে রুম চেঞ্জ করে চলে গেছে অন্যখানে। বোনটাও ফোন দিলে বোনে বলে যে এই ব্যাপার নিয়ে আমার কাছে দরকার নেই, তুমি মা বাবার কাছে বলো, মা বাবা যদি তোমার যদি আবার যদি তারার কাছে নে তাহলে আমি আছি। মনে মনে চিন্তা করলাম যে মানুষের সাথে অত কিছু করলাম, একজনের সাথে একজনের জন্য অত কিছু করলাম, এরপরেও মনত করেন তোমার একজন মানুষে হৃদর বিশ্বাস করেন ভাই, পিছিয়ে দিয়ে অনেকদিন মানে উপাস ছিলাম, তখন আমার ওয়াইফ সাথে ছিল না, বোনকে ফোন দিয়ে বলছি যে আপু আমার 1000টা টাকা দেও, কিন্তু সে আমাকে টাকাটা দেয়নি।
আপনার তো ব্যাংকে টাকা ছিল
না? ব্যাংকের টাকা যা ছিল সব উনি পিছনে ভেঙে নিছে।
কার পিছনে?
আমার বোনের পিছনে মর্জিনা। এই যে ঘর ভাড়া খানি করছো সব দিয়েছি।
আর সেই পর্যন্ত বোন আপনার কাছ থেকে চলে গেল?
হ্যাঁ, সে পর্যন্ত এখনো আমার বোন আমার কাছ থেকে চলে গেছে।
উনি চলে গেল কেন আপনার কাছ থেকে?
চলে গেল এই যে উনি মেয়ের বাড়িতে, আমি মেয়ের শ্বশুরে ফোন দিয়েছি, মেয়ের শ্বশুরে ফোন দিয়ে মানে আজ উনি মর্জিনার একটা মেয়ে আছে,
আচ্ছা
শারমিন নাম,
ওনারও বিয়ে হয়েছে?
উনি বিয়ে হয়েছে।
আচ্ছা, আর মর্জিনার বয়স কত ছিল?
মর্জিনার বয়স এখন অনুমান প্রায় 45 হবে।
মানে আপনার স্ত্রী চেয়েও সে বড় বয়সে?
হ্যাঁ।
ওকে, আপনার কি এরকম কোনো কিছু না যে আপনার একটু বয়স্ক মহিলাদের প্রতি আপনার ভালো লাগাটা বেশি, এরকম কোনো কিছু কিনা?
এরকম কোনো কিছু নেই, কিন্তু
তার পেছনে কারণটা হচ্ছে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে আমি ফোন করে কিছু একটা বলেছিলেন। কি বলেছিলেন?
মেয়ের শ্বশুর বাড়িতে ফোন করে বলেছিলাম বলতে কি, ওনার বাড়িতে আমি গেছিলাম রোজা মাসে, উনি আমাকে একটা কথা নিয়ে আর কি মনে করে আমি ওদের বাড়ি থেকে রাগ করে বাইরে হয়ে এসেছি, উনি আমার রাতকে আমি ওদের বাড়িতে ঘুমাইছি, আমার খাবারের কথা বলেন নাই, খাবারের কথা না বলার কারণে আমিও খাই নাই, ওর সাথে একটা ঘুষা রাখার মেয়ের শ্বশুরকে ফোন দিয়েছি, অনেক ধরনের মানে খারাপ ভাষায় ওনার গালাগালি করছি, আমার বোনের নামেও অনেক গালাগালি করছি রাগের মাথা। তো করেন শ্বশুরে তো ওনার ছেলেরা বলছে যে এরকম এরকম এরকম, তাই মামায় বলতেছে এরকম এরকম, তো ছেলে বললো যে তাই মামা যদি এরকম এরকম বলতে পারে তাহলে মেয়েরাকে মেরে হের বাড়িতে পাঠিয়ে দিত। তো অনেক কষ্টের বিনিময়ে ওরা মানে জামাইয়ের কাছে মেরে আটকে রাখছে। তখন আমারে মানে ওরা চাইছিল নিত, মানে হইখানে নিত, মানে মেয়ের শ্বশুরে যে আমারে মানে আক্রমণ করত। এরপরে এই যে রবিনকে দুম গালাগালি করতাম,
মর্জিনার হাজবেন্ড?
না না,
তাহলে
রবিন হলো গিয়ে যে মর্জিনার মেয়ের সাথে ওর সম্পর্ক মানে বিয়ে হতো তখন অনেক আগে, মানে সিলেটে থাকতে ঘটনা হয়েছিল, ওনার সাথে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে পরে আমি জানছি। তো সেরে গালাগালি করার কারণে বইন রাগ হইতো, ভাগ্নিও রাগ হইতো, সবাই আমার সাথে রাগ হইতো। ও তানি তারপর যাক ওখান থেকে মানে ছুটে এসেছি, আসার পরে ভাত খাই নাই, মনে করো রাতেও ভাত খাই নাই, সকালে এক ফোঁটা পানিও মুখে দেই নাই, ওদের বাড়ি থেকে বের হয়ে এসেছি, আসার পরে মানে লঞ্চে উঠেছি, নরসিংদী চলে এসেছি, পরে মনে করেন আবার টঙ্গীতে চলে এলাম। এখন পিছিয়ে দিয়ে আরো কিছু ঘটনা রয়ে গেছে তার মানে বলতে হবে। তখন এই মালিশরার কথা, আমার ফুফুর বাসা, ফুফুর বাসায় ছিলাম, তখন ফুফু তো আজে বাজে কথা বলতো যে জমি নিয়ে আসো বিক্রি করি, আমি তোমার গর্ত জামা নিয়ে দিব। হঠাৎ করে একদিন ফুফুর ফুলা, ফুফুর মাইয়া, ফুফুর স্বামী ওরা এক রুমে বসেছিল, তখন আমি সিগারেট কাছি নিচে, হঠাৎ করে দেখি গুনগুনি শব্দ শোনা যাচ্ছে, বললাম যে গুনগুনি শব্দ দোতলার বেগে। তখন আমি মনে করলাম নিচতলায় উঠিয়া মানে অনেক কষ্টের বিনিময়ে দোতলার সাইডে দিয়ে উঠছি, হঠাৎ করে শুনলাম যে ওরা মানে আমার কথা মারতেছে যে যা জমিটা আনলে ওরার কাছে ওরা নামে জমি কইরা লাইবে, আমার কিছু কিছু মানে সিগারেটের মানে ওরা সবাই বলতেছে ওরে মানে সিগারেটের পয়সা গাঞ্জা মদের পয়সা দিব দিয়া জমিগুলা লিখাইলাম এরকম। তো পরে শোনার পরে আমি ফুফুর বাসা থেকে চলে গেছি। পরে কিছু টুকাই ফুলা খাইন আছে, ওরা আমাকে অনেক মায়া করে ভাই ভাই বলে ডাকে, তো কোনো দেখলে ভাই বোতল জমাইলে কয়েন আমগো আনো।
এদের আপনি কেন খোঁজ করছেন?
না এদেরকে খোঁজ করি নাই, আমি মানে সাপ্লাই রোডে ছিলাম, ওখানে রাতকে প্রায় 11:30-11:30 সময় আমি ওখানে বসে রয়েছি, আর ওরা মানে টুকাই মানে যাচ্ছে, তখন আমাকে দেখে বললো ভাই আপনি এখানে, মানে ওরা আগে থেকে আমাকে চিনতো, উটকরে মানে আমার তারা মানে আমার সাথে ডং থামসা করে বললো ভাই আপনি সিগারেট খাবেন দোকান থেকে আনে দিব, আমি বললাম আনে দে। ওরা সিগারেট আমার জন্য পাঁচটা আনেছে, পাঁচটা এনেছে আনে দেওয়ার পরে ওরা মানে ফুর্তি ফার্তি করতেছে ভাই আজকে আমাদের সাথে অত ম্যাম ভাই কথা বলতে, হঠাৎ করে দেখি ওর পিছিয়ে দি মানে রাইফেল, একটা রাইফেলের নাম ছিল 9mm রাইফেল, তিনটা বুলেট ছিল ওটার ভিতরে। তো আমি বললাম এই এদিকে টান মারি ওর ফার থেকে ওইটা নিয়ে নিছি, তখন আমার মানে মাথার সেন্সের বিতাইছে ওইটা আমি রাখিয়ে দিলাম জেলা ওকদেরকে হরাম করলাম কই পাইছ ওটা কই ভাই বিপি সিটি হোটেল হোটেলের পিছিয়ে আমি জানালা সাইডে বোতল দোকানে থেকে এসলাম ওইটা কাগজে নিছে লুকাই পেয়েছে মনে কাগজে নিছে লুকাইলে অস্ত্র তৈব এখানে মাথা দোষ নেই মানে গালাগালি করতেছে ওরা ওইটা গুলো ভাই রাগ করে না আচ্ছা আপনি যে রাখেন তো রাখ গেলেন গেলেন না জানান থেকে ওটা বললাম আচ্ছা ঠিক আছে এটা আমি রাখতেছি মানে ওদের সাথে মানে অনেক তর্কা বিতর্ক করেছি ওরা কইলাম একটা যদি কথা কো তৈরি গুলি করে না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, চার মিনিট পরে আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জাকির তার জীবনের অপ্রিয় সত্য এখানে আজকে বলছে। যারা পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে চান জেবিএসবির এবং যারা কনফেস করতে চান, যারা SMS এর মাধ্যমে ইনবক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে চান ফেসবুকে, তারা চলে আসবেন আমার ফ্যান পেজটিতে। আমার ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB হ্যালো 920 বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে আমার সেগুলোর মেম্বার হয়ে যাবেন এবং এছাড়াও চলে আসতে পারেন ABC রেডিওর ফ্যান পেজে, এখানে আপনারা লাইক দিয়ে ABC রেডিওর যাবতীয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফ্যান পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio fm89.2, এটি হচ্ছে বাংলাদেশের FM রেডিও এরিনা তথা রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ। আমরা ফিরে আসব ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
Priyushrata Amra চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি আপনাকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আপনারা আজকে শুনছেন জাকিরকে এখানে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জাকিরের কাছে আমরা আবারও ফিরতে চাই এবং ওকে যদি আপনারা দেখতে চান প্লিজ আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm89.2, আমাদের ফেসবুক ভেরিফাইড ABC রেডিওর ফ্যান পেজ। এছাড়াও আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। বলুন, আপনি পিস্তল নিয়ে বলছিলেন।
পরে ওকে মানে বললাম যে ঠিক আছে তুই আমার ওটা দিয়ে যা, দুই দিন পরে নিয়ে নিবে। তো তা অনেক কষ্ট বিনিময়ে হেরাকেস থেকে এটা রাখলাম। রাখার পরে বুলেট ছিল তিনটা, বললাম একটা বার মানে শর্ট করে দেখব। উট করে মাথা তাইল যে শর্ট করলে তো শব্দ হবে, তো আমারে টুকাই ফুলা বলল যে আঙ্কেল এটা তো এভাবে শর্ট করলে তো শব্দ হবে, আপনি কি করবেন, স্কুল ব্যাগ রাখবেন, কেউ মারতে হলে স্কুল ব্যাগের ভিতরে রাইফেল ঢুকাবেন, ঢুকাইয়া মানে ওর শরীরের মধ্যে রাইফেল লাগিয়ে গুলি করবেন, শব্দ করবো না। আমি বললাম সত্যি কিছু হ। তখন ভাই আমি মানে ওইটা লইয়ে মানে হাঁটতেছি, অনেক জায়গা গেছি, হঠাৎ করে দেখি পুলিশ আসতেছে। তখন ওইটা আমি এটা মানে মানে এক বাসার ওয়ালের ভিতরে ফালাই দিছি। পরে পুলিশ ব্রেক মারছে, ব্রেক মেনে কথা তোলাইছিলাম, আমি বললাম স্যার কাজে ছিলাম। ওটা বলো কি কাজ করো, আমি বললাম যে স্যার সেনেটারি কাজ করি। ওটা বলো কোথায় করছি, আমি স্যার এই সামনে বাসায় কাজ করেছিলাম, তো অনেক দূরে হাঁটে হেঁটে আসছি, গাড়ি নেই। ওটা বলো হচ্ছে যাও। পরে ছেড়ে দিয়েছে ওরা কত মানে গেছে গা আগলাতে, মানে আমি রাইফেলটা আবার তোকে আনছি বাসার উপরে দুইটা রাইফেল লইয়া। মনে করেন মন তো থাকবো কোথায়, মানে এই বাসাতে ওর মানে যাওয়ারই নাই। তখন রেল স্টেশনে আসছি, রেল স্টেশনে থাকছি রাত্রে, মানে ওখানে মানে একটা ট্রেন মানে অনেক যাবত থেকে মানে ওখানে থাকে, ট্রেনের ডাব্বার মানে একটা সাইডের দরজা আর কি মানে এরিয়া খোলা আছে, ওটার ভিতরে ঢুকলাম, ঢুকে মানে ডাব্বার ভিতরে মানে দুইটা খাট আনছি মানে তুকাইয়া মানে বলতে কি এটা খাটও মানে ওখানে আছে, ওই ট্রেনের ভিতরে থেকে আনছি, এনে খাটের উপরে শুয়েছি, শোয়ার পরে সকাল হয়েছে গেছি, যাওয়ার পরে ওই বন্ধুরে মানে বললাম যে বন্ধু এরকম এরকম কিছু মাল পেয়েছি মানে নেশার মাল আর কি, গাঞ্জা পেয়েছি বন্ধু, একজন টুকাই ফুলারে একটা এ রাখছি, এখন কি করবো? বন্ধু কইলো অত মাল তুই কই পাইলি? আমি বললাম বন্ধু বিশ্বাস করো না, হইলেও 10-15 কেজি হবে, মানে লোভ দিয়ে তার এখন আনতেছি,
মানে আলটিমেটলি কিছু পাননি
না, কিছু পাইনি, আনতেছি সে মানে কোয়ার পরে মানে 20 মিনিট পরে তারা দুইজন এসেছে, আসার পরে আমাকে বলো বন্ধু কই, আমি বললাম বন্ধু আইও রেল লাইনের ভিতরে অনেক ভিতরে গেছে, যাওয়ার পরে আমি বাইরে হয়েছি, হওয়ার পরে কয় কই যাকি মাল কই, আমি কইলাম মাল কই মানে ওটা কয় ফোন দিলে মালা, কইলাম মালের লাগে ফোন দিছি না, দিচ্ছি তো মানে বড় একটা মালের লাগে, ওটা কই কি মাল, ওটা বললাম হ্যাঁ গাঁজা সবচেয়ে বড় গাঁজা, ওটা হলো কি সবচেয়ে বড় গাঁজা, ও বাকলাম ডাইল করে বাকলাম, দেখ ওটার ভিতরে তিনটা বুলেট আছে, দুইটা তুমি দুই গুড় বুকে দিই আর একটা আমার বুকে দিই, আমার অত কিছু ধ্বংস করে তুমি এখন আমার ছিল না, এখন তারা মানে হাতে পায়ে ধরতেছে এরকম করতেছে, পরে ভাই আমি চলে গেছি তারাও চলে গেছে, এরপরে মনে করেন এরকমই মানে আছি মানে চলছে, তারপর তো মনে করেন এইসব যে সবকিছু পালিয়ে চলে এসেছি, এখন মনে করেন এই যে বোনকে ফোন দিলে বোনে তো মনে করেন কোনো সারা সত্য দেয় না, যদি ফোন দেয় তো সে বলে তুমিও মুখকে গালি লাগে না, এই যে রবিন নামে ছেলেকে আমি গালি দিচ্ছিলাম, সে বলে যে সে কে গাইলিছো, সে আমার সাথে আর মানে উল্টা পাল্টা কথা বলে, আমার বোনের ফুলা পরান সে বলছিল যে ঠিক আছে চাকরিয়ে যখন আমার মারতে যত টাকা খরচ করছে এক টাকা করে গনে গনে দিয়ে দিব, আমি মন করো তখন আর কোনো গুরুত্ব দিইনি, ফুলা মানুষ বলছে আমি এক ফুলা মানুষ বলে ফেলেছি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়া মনে করেন ওনাকে আমি মানে ওনার কাছে আমি ক্ষমা চাইছি যে দেখেন আপু আমি মত ভুল তো করছি, যে আমার মাথা সখন ঠিক ছিল না, আমি কি দিকে কি করেছি আমি তো নিজে জানি না, ওনার মাকেও বলছি ভুল হয়ে গেছি কি করে, তখন মনে করেন তারা মনে করো আমারে মানে কোনো মানে সুযোগ দেয় না, মানে ফ্যামিলিতে ঢুকতেও কোনো সুযোগ নেই, অথচ মনে করেন তার সাথে কথা বলতেও মানে কোনো সুযোগ নেই, তো এখন মানে এই পরিস্থিতিতে চলছে, আমাকে তেজপুত্র করা হয়েছে আজকে মানে প্রায় 6 বছর হবে,
6 বছর আপনার বাবার যে জমি জমানে যে এখনো চলছে,
হ্যাঁ এখনো চলছে,
এবং এই জমি কেউ পাইনি,
না এখনো কেউ পাইনি, জমি মানে মাঝখানে আছে, উনিও মামলা করলে উনি মামলা করেন, এই মামলার কারণে মানে শোরুম বিক্রি করে দিয়েছেন,
কে বিক্রি করেছে?
আমার বাবা, এই টাকা মানে মামলা চলতে শোরুম বিক্রি করে দিয়েছেন, এখন শোরুম নেই বিক্রি করে নিয়েছেন,
তাহলে ওই জমিটাতে কি মানে কারা আছে
এখনো? মানে এটা মানে দয়াফককে মানে টানাটুনি চলতেছে, বাবা টানাটুনি চলতেছে, চাচা টানাটুনি চলতেছে,
এইভাবেই চলছে,
হ্যাঁ এভাবেই চলছে, কিন্তু মনে করেন এখন মানে আমার মা বাবা ভাই বোনের সাথে কথা বলতে আগে বলছি টাকা পয়সা আনছি, এখন মনে করেন এই 2 বছর থেকে কোনো কথা চলে না, ওদেরকে ফোন দিলে মানে ফোন খালি,
আপনি কি করেন তাহলে আপনার এখন অ্যাক্টিভিটিস কি, মানে কি কাজ করে সংসার চলে বা কি?
এখন এই যে সেনেটারি কাজ করি একজন ঠিকাদারের মাধ্যমে, আগে তো চিলের থাকতে ঠিকাদারি করতাম,
আপনার সংসার মানে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার সংসারের কি অবস্থা?
ভালো,
ভালো মানে কিভাবে কি চলে,
কিভাবে চলে মানে স্বামী স্ত্রী যেভাবে চলে সেভাবে,
আপনারা কি করেন, আপনারা থাকেন একসাথে?
হ্যাঁ একসাথে থাকি,
কোথায় থাকেন?
এই যে টঙ্গী মুক্তাবাড়ি রোড,
আপনাদের সম্পর্কে সবাই জানে?
না সবাই জানে না, বলতেছি তো কি মানে কিছু মানুষে জানে আর কেউ জানে না,
তো জানলে কি হবে বিষয়টা?
জানলে বিষয়টা মানে অনেক মানে বড় ধরনের চলে যাবে, আমি বলতেছি কি মনে করেন যে যদি আমারও কিছু না জানা বিনিময়ে কিছু টাকা পয়সা আনবো, আর উনি তো এই যে 5 লাখ টাকা আনতেছেন, উনিও মনে করেন এইভাবে আনতেছেন যে উনি এখন মানে কেউ নেই, এখন চলতে ফিরতে হবে, তো এর জন্য মানে ওনের ভাইয়াদের কাছ থেকে এই টাকাগুলো আনতেছেন, তো এখন যদি ওরা ভাইয়ারা যদি জানিয়ে নেয় তাহলে টাকাগুলো দিব না, পরবর্তীতে মনে করো আরো মানে ব্যাঙ্গা সেঙ্গা করবে মানে দরবার জগা চাটি করবে এর জন্য।
আচ্ছা আপনার কাছে একটু আমি যাই, ওর সম্পর্কে আপনি যেটা জানলেন এত কিছু কি আপনি আগে থেকে জানতেন ওর সম্পর্কে, আজকে যেগুলো জানলেন?
জি না।
কি কি জানতেন আপনি?
জানতাম সে মানে রাগ করে চলে আসছে, এসে তারপর
ওর নামে যে 11টা খুনের মামলা আছে ছোটবেলা থেকে, এগুলো আপনি জানতেন
না? মামা কখনো জানি নাই, যদি জানতাম এই সম্পর্কে জানতাম তাহলে তো ওর মা বি কখনো আমি নিজে মরে যেতাম, যদি হাজুর করে বিয়ে করতো তারপর আমি নিজে নিজে শেষ করি।
তাহলে আপনি একটা ছেলেকে না জেনে না বুঝে না শুনে এরকম ভাবে বিয়ে কেন করলেন?
করা মানেটা তো উনি বললো,
উনি বললো যে বলবে আপনি সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করবে, এটাও যে এক ধরনের অপরাধ, এটা আপনি বুঝতে পারেন?
হ্যাঁ, অপরাধ হয়ে গেছে।
ঠিক আছে, আজকে যে এত কিছু আপনি জানলেন, এটুকু যদি আপনি খুঁজে ওর কাছে, কতদিনের সম্পর্ক ছিল আপনার?
দুই মাসের
সম্পর্কে 20 বছরের একটা ছেলেকে, ও কিন্তু ওর জায়গাটায় 100% ঠিক, ও যেরকম ওর কাজ, ও যেভাবে মানুষকে বাগায় নিতে পারে, যেভাবে করতে পারে, সেটাই করেছে আপনার ক্ষেত্রে। কিন্তু 2 মাসের সম্পর্কে আপনি একটা ছেলেকে বিয়ে করে ফেললেন, এখন আপনাদের ফিউচার প্ল্যান কি আমাকে বলেন? আমি আপনাদেরকে ডিমোরালাইজ করতে চাই না, যেহেতু বিবাহ করে ফেলেছেন, তাওয়াক্কাল তো আল্লাহ, ভুল হয়ে যায় বা যেটাই হোক না কেন সেটা ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে যদি কবুল করেন, সুন্দর পথে নেন, সেই শুভকামনাই থাকবে, যেহেতু সে আপনার স্বামী। এখন আমি কথাগুলো বললে আপনারা অনেক বেশি ডিমোটিভেট হবেন, আপনার জায়গা থেকে অনেক কষ্ট বাড়বে, সন্দেহ বাড়বে, আমি বলতে চাই না, সবই আপনি শুনলেন। আপনি বলেছেন এটা যে আপনি যদি এগুলো আগে জানতেন আপনি মরে যেতেন, তবু ওকে বিয়ে করতেন না। ঠিক আছে, এখন আপনি বলেন আপনি কি করবেন ভবিষ্যতে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাটা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি নিজেও জানি না।
এইখানে আসার আগে, স্টুডিওতে আসার আগে আপনি জানতেন ওকে নিয়ে কি করবেন না করবেন, এরকম পরিকল্পনা ছিল?
না, আমি যে সাক্ষাৎকারে এতটুকু বলবো আমি তাও জানতাম না।
পরিকল্পনা ছিল আপনাদের যে বিয়ে শাদী করেছেন, একটা মাথা গোজা ঠাই করবেন বা যেকোনো কিছু ছিল না পরিকল্পনা গুলো? ছিল।
এখন তো সংসার নিয়ে
পরিকল্পনা,
যে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ওর মাধ্যমে মানে জীবনটা যেন মানে লাইফটা মানে কাটতে পারে, ততটুকুর মধ্যে সুখে হোক বা দুঃখে হোক,
সেটার জন্য একটা বৈষয়িক ব্যাপার স্যাপার লাগে না, অর্থনৈতিক সাপোর্ট লাগে না, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে?
এটার জন্য মানে আমি মানে স্থগিত রাখতে চাচ্ছি যে আমাদের সম্পর্কটা,
মানে কাউকে জানাতে চাচ্ছেন না? তাহলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কাউকে না জানিয়ে মূলত টাকা পয়সা নিয়ে এসে দুজন মিলে একসাথে সংসার করা? আপনার পরিকল্পনা বলেন আমাকে জাকির, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এখন এই যে ভবিষ্যৎ
আপনার যে 11টা মামলা আছে, মামলার কি অবস্থা?
না, এগুলো শেষ ডিসমিস হয়ে গেছে।
আচ্ছা,
আমার বাবা এগুলা মানে এই সবকিছু শেষ করে দিয়ে।
বাবার সঙ্গে কথা হয় আপনার?
না, বাবার সঙ্গে কথা হয়নি, তবে এই যে আমার চাচার গুলোর বোন আমি বাইক অ্যাক্সিডেন্ট করে মারছি, তো এই মামলা শেষ হয়েছে কিনা?
আপনার বোন তো মারা গিয়েছে না অ্যাক্সিডেন্টের পরে?
হ্যাঁ, চাচার গুলোর বোন মারা গিয়েছে। এইটা মামলা শেষ হয়েছে কিনা না হয়েছে এটা আমি পুরো সঠিক জানি না, ওইটা থাকবে, কিন্তু বাকি যে মামলা গুলো আছে সেগুলা মানে আমার বাবা শেষ করে দিয়েছে।
আপনার প্রপার্টি গুলোর কি অবস্থা? প্রপার্টি গুলো আছে নাকি এগুলো শেষ হয়ে গেছে?
না, শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, কিভাবে শেষ করছেন?
শেষ ভাইয়া কি বলবো, কিভাবে তো মত করেন, মানুষের ছাল্লায় পড়েছি।
কাকে দিয়েছেন এই প্রপার্টি গুলো?
প্রপার্টি গুলো তো বোনকে,
মানে আপনার এই মানত করা বোনকে দিয়ে দিয়েছে। তারপর সে আপনাকে লাথি মেরে বের করে দিয়েছে?
লাথি মেরে বের করে দিয়েছে। কিন্তু ভাইয়া এত পরিশ্রমের টাকা,
আপনার যে স্ত্রী সে আপনার কাছে কেন এসেছিল?
সে এসেছিল তো ভাই, তখন তো মনে করে,
এখন তো তাকে আপনি কিছু দিতে পারবেন না, কি দিবেন বলেন? আপনার না আছে প্রপার্টি, সে তো একটা নিজস্ব একটা মাথা গোজা ঠাই খুঁজেছিল, তার নিজেরও কিছু নাই, আপনি দিনের না দিন খান মজুরি, দিন মজুর বলা যেতে পারে। তাহলে কি দাঁড়ালো
বলেন এখন? এই যে মানে এটা তো মানে চাই যে একটা যদি মানে উনি বলছেন কিছু টাকা পাবেন, আমিও কিছু টাকা পাবো, একটা যদি মানে জমি কিনে
অনিশ্চিত ভবিষ্যৎ। আমি এই জায়গাটাই দাঁড় করাতে চাচ্ছিলাম যে একজন মানুষের অপরাধ আসলে শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে এসে দাঁড় করায়। এবং নাথিং টু সে, বাবার এত টাকা পয়সা শুধুমাত্র আপনাকে মানুষ করতে পারলো না জমি নিয়ে এরকম ক্যাচালের কারণে, আর আপনারও এত সম্ভাবনা ছিল সেগুলো আপনি করতে পারলেন না, নেশাগ্রস্ত হলেন, অসৎ সঙ্গে নিজের জীবনটাকে শেষ করলেন এবং আরেকজন মানুষকে আপনার জীবনে জড়ালেন, তারও একটা অনিশ্চিত ভবিষ্যৎ। শেষমেশ এই সম্পর্ক কোথায় যাবে আমরা জানি না, শুধু একটা কথাই বলার আছে যে পাপ কখনোই কাউকে ছাড়বে না, পাপ করেছেন তো পাপের শাস্তি অবশ্যই হবে, এবং পাপের শাস্তি যারা পায় তারা এসে এখানে কনফেস করে বলে যে আপনারা পাপ থেকে বিরত থাকুন। আমরা বারবারই একটা কথা বলি যে অপরাধী আসলে আপনা আপনি গজায় না, অপরাধী জন্ম নেবার পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবং আজকে জাকিরের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে। এই মুহূর্তে চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
দেখি কয়েক কাছাকাছি ঘটনা যেটা দেখছিলাম যে তারা পরবর্তীতে অপরাধে জড়িত করে তাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় লক্ষ্য করেছি যে লেখাপড়ার প্রতি কল্পনা আছে, দেখা যাবে তারা লেখাপড়া করে না, হয়তো তাদের মেধা কম থাকে অথবা তারা লেখাপড়ার প্রতি ইচ্ছা উদ্ভূত করে না, যেমন একদিকে কন্ডিশন ছিল, এবং আর একটা বৈশিষ্ট্য আছে তারা আসলে নিম্ন বিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আশেপাশে অসৎ এবং খারাপ বন্ধুদের সঙ্গে সঙ্গ দিয়ে থাকে। একটি নৌকায় যাত্রীদের সাথে সুবিধা ছিল এবং সেখান থেকে সে বিভিন্ন অপরাধের জড়িত হয়ে পড়ে। সেখান থেকেই তাদের যে আতঙ্কত সমস্যা, আমরা আরো আগে বলেছিলাম যে একটি এলাকায় আতঙ্কত সমস্যা অর্থাৎ সন্তান বিগত হয়, অর্থাৎ তারা চুরি করে মিথ্যা কথা বলে, স্কুল ফাঁকি দেয়, ঈদ টিফিন করে, ঘুরে বেড়ায়। কিন্তু আসলে জাতিগত কথা বলেছে, পাপ প্রবণতাটা যখন ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, যখন ব্যক্তিত্বের স্মৃতি হিসাবে যে সাইকোপ্যাথ বলি বা এডুকেটেড পার্সোনালিটি বলি, যখন সে সমস্ত লোক আবার বর্তাতে চায়, এত সহজ কিছু হয় না। যাতে যেটা অনুভব করতেছি যে আমি চাই কিন্তু পারি না, এটাই সত্য কথা। যাতে নেশান খুব বেশি আশা করবো সেই সমস্যা নিরব অনুভব দিয়ে ভালো পথে আসার জন্য।
ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম,
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি, প্রিয় শ্রোতা এস এম এস করেছেন অনেকেই। সিফাত লিখেছে, জাকিরের অপ্রিয় সত্যটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, ওর চেয়ে বয়সে প্রায় দ্বিগুণ একজনকে কিভাবে বিয়ে করল আমার মাথায় আসছে না। শাকিল উত্তরা থেকে লিখেছে, ভাইয়া জাকিরের অনেক কথাই বুঝতে পারিনি, ও কোন অঞ্চলের ভাষায় কথা বলল, পুরোপুরি সিলেটি না একটু আলাদা, যেটা অফকোর্স আমিও বলেছিলাম। রত্না লিখেছে, জাকিরের আজকের অবস্থার জন্য পুরোপুরি ওর পরিবার দায়ী, বিশেষ করে ওর বাবা। সুমন ফার্মগেট থেকে লিখেছে, ভাইয়া ছেলেটিকে অনেক সহজ সরল মনে হচ্ছে, সবকিছু করেছে এবং পরিস্থিতির শিকার হয়েছে। আফতাব লিখেছে, ভাইয়া আমি কোনোভাবেই ওর পরিবারের ভুল মেনে নিতে পারছি না, ভুল করলো পরিবার আর পেনাল্টি পেল জাকির। কি বলার আছে আপনার?
যাদের কাছে অপরাধ করেছি তাদের কাছেই ক্ষমা চাচ্ছি, তবে বেশি উঞ্চি একটা ক্ষমা চাচ্ছি যে যারা আমাকে আশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়ে লাথি মেরে খাতে দিয়েছিল তাদের কাছেই সবচেয়ে বেশি ক্ষমা চাচ্ছি। আর সবচেয়ে বড় হচ্ছে কি যে যদি ভাবা পরে ফ্যামিলির মধ্যে যদি সতর্কে রাখা হতো তাহলে হয়তো কিবা অত বড় ভুলে যাইতাম না। কিন্তু হয়তো কিবা এক্সিডেন্ট ভাই যাচিয়া করিনি কখনো, মানে এটা তো হলো মানে একটা এক্সিডেন্ট, এটা তো মনে করো কেউ তো আর মানে জেনে শুনে করে না, কিন্তু করেছি কিন্তু বাবা কোনো ক্ষেত্রে দিয়ে দিয়েছে। কিন্তু এটা জিনিস বাবাকে বলতে চাই যে আমার বাবা এপ্রিল ২৯২ শোনেন, তো উনিকে এটাই বলতে চাই যদি আমাকে ছেলে হিসাবে যদি গ্রহণ করেন তাহলে সবচেয়ে বেশি মানে আমার কাছে আনন্দ হতে হবে। আর যার যত ভুল করেছি সবার কাছেই ক্ষমা চাচ্ছি, যদি ক্ষমা যদি করে দেন তাহলে মরে শান্তি পাবো, আর ক্ষমা যদি না করেন তাহলে তো মরে শান্তি পাবো না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে জাকিরের স্টোরি, এবং যেহেতু আমাদের হাতে সময় আছে সুতরাং আমরা আরো একজন বন্ধুকে জেবিএসবি তে সুযোগ দিচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম দুজন বন্ধু আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে কনফেস করার সুযোগ পাচ্ছে, আরেকজন বন্ধুকে এই মুহূর্তে আমরা এন্ট্রি করছি। চলুন প্রথমে আমরা জানি আর যে রাজুর কাছ থেকে কে রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপিয়া। আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তার নাম আশরাফ। ছোটবেলা থেকেই তিনি মানুষের উপকার করতে পছন্দ করেন, প্রিয় রং আকাশী। বেশ কিছু বন্ধু রয়েছে তার, অবসর সময় পেলেই তিনি বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন, খেলাধুলাও তিনি পছন্দ করেন, সবাই মিলে আড্ডা দিতে হৈহুল্লোর করতে তিনি ভালোবাসেন, এছাড়াও খেতে পছন্দ করেন, বিশেষ করে মাংস তার প্রিয় খাবার। আশরাফ আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে তা শুনতে চলে যাচ্ছি আর যে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আশরাফ রয়েছে আজকে আমাদের সাথে এবং আশরাফের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা জানার চেষ্টা করব আজকের যাহা বলিব সত্য বলিবতে। যেহেতু আমাদের হাতে সময় আছে সুতরাং আমরা যাহা বলিব সত্য বলিবতে আরো একজন বন্ধুকে এন্ট্রি দিয়েছি এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আশরাফ। এবং একটি কথা না বললেই নয়, আশরাফ কিন্তু অন্ধ। বিরতির ঘন্টা যেহেতু বেজে গেছে, বিরতির পর ঠিক পাঁচ মিনিট পর আমরা ফিরে আসব আশরাফের জীবনের অপ্রিয় সত্যে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC রেডিও FM ৮৯.২। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
হ্যাঁ আশরাফ, আপনি শুরু করুন এবং আপনার জীবনের অপ্রিয় সত্যের একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। জি, আপনি শুরু করেন, ছোটবেলা থেকে শুরু করেন, যেখান থেকে মনে পড়ে আপনার।
ছোটবেলা আমার যখন জন্ম, তখন একটা বন্যা হয়েছিল, তখন আমার মা আমার নিয়ে অনেক কষ্ট করত, তখন আমার বাবা ইন্ডিয়া চলে যায়।
আচ্ছা,
পরে আর খোঁজ খবর নেয় না। এদিকে এই মানুষের যে টিকি টিকাটা দেওয়া হয়, কিন্তু সেটা দেওয়া সম্ভব হয় না। মানুষের বাড়িতে কাজ টাজ খুঁজা, তখন
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা ছিলাম দুই ভাই।
দুই ভাই? আপনি কি বড়?
না, আমি ছোট। দুই ভাই
ছোট। আচ্ছা, আপনার আর বাবা কি করত?
আমার বাবা তখন আপনার এই গার্মেন্টস এর আয়রন করত।
গার্মেন্টস এ কাজ করত।
ওকে, তখন এইভাবে আমার মা তারপরে ধীরে ধীরে একটা কাপড়ের ব্যবসা করে, থ্রি পিস কাপড় চোপড় বিক্রি করতো। তো আমি বাসায় থাকতাম, তো কেউ হয়তো বা ছিল না, বাসায় একলাই থাকতে হইতো। তখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হইতো, সকালবেলা আমায় 5 টাকা দিয়ে যেত, সেখান থেকে হয়তো একটা 5 টাকা একটা রুটি কিনে খাওয়া হইতো। আর দুপুরে একজনের বাসায় কাজ করে দিত, তো সেখানে আপনার দুপুরবেলা ভাত খাওয়া হইতো। এইভাবে ছোটবেলাতে আস্তে আস্তে বড় হইলাম, তারপরে স্কুলে ভর্তি হইলাম। তখন একবার মনে করেন, ছোটবেলা মনে পড়ে যে পরীক্ষার সময় লিখছি, কিন্তু লেখা বাসায় না রেখে দিছি কাগজটা, স্কুলে আর জমা দিনে। তখন স্যার তো প্রচুর মার্কস, এরপরে এই বাসায় এসে সব বেলা দিছি, যে এরকম কাগজ রাখছি পরে দিছি পরে, তারপরে স্কুলে। এর ভিতরে বাবা মারা গেল 2005। তো বাবা মারা যাওয়ার পর স্যারেরা বলতেছে যে ওর স্কুলে রাখবো না। জি, রাখবো না, কারণ ওর খরচ পাতি কে চালাইবো। তখন স্কুলের থেকে রাখার না পরে তো অন্য স্কুলে যেয়ে হেঁটে আবার ভর্তি হইলাম, সেই স্কুলে পড়লাম। এর মধ্যে আমার একটা চাচা আছে, তার নাম হচ্ছে আপনার শহীদ। তার সাথে মনে করেন যে আমার মার একটা সেকেন্ড বিয়ে হয়। তো আমার মা অন্য জায়গায় বিয়ে বসতে চাইছে, ঠিক আছে, কিন্তু আবার চিন্তা করছে আমার সন্তানগুলি অন্যদিকে ডালে খেলে যাবো, কিন্তু সে চিন্তা করে এই ওই বলছে যে আমার সন্তানের মতো আমি দেখবো চাষায়, এরকম ভাবে মনে করেন বিয়েটা তখন করে। কিন্তু পরে আলা মনে করেন যে আমার বাসা রুমে থাকে, কিন্তু আমার কিচ্ছু বলার নেই, আমার রাত্রে বেলা রাস্তায় রাস্তায় থাকতে হয়। আমার একদিন প্রচুর ঠান্ডা লাগছে শীতের দিন, তখন আমার বলে মায়ে কয় যে খাটে ঘুমক, কয় খাটে ঘুমায় বুকে নিচে ঘুমক, ঠিক আছে। পরে এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগে, পরে সারা রাত বাইরে থাকি। পরের দিন সকালবেলা ভোরবেলা আসলাম, আসার পরে মায়ে বলে সারা রাত খুঁজছে। এর ভিতরে তখন ঘরের ভিতরে সংসারে অশান্তি, অশান্তি বলতে সে আবার মনে করেন নেশা পানি খাইতো, ইয়াবা খাইতো। তো আমার মারে মনে করেন মাঝে মাঝে মারতো, পাশে আমার চাচি কুকুর। তখন আমার মানুষে নিয়ে লুকাই রাখতো যে তুই পলায় থাক, তোর চাচা আবার তোরে মারবো না। এরকম একদিন আমার মারে বাসায় পায় না বাদে, তো আমার এদের প্রচুর পরিমাণে মারে।
কে মারে?
ওই আমার চাচা। চোখের ভিতরে একটা বল লাগছিল ক্রিকেট খেলতে যাওয়ার সময়, কিন্তু সে বলটা যে লাগছে আমি আর বাসায় এসে বলি নাই। এই না বলার কারণে আজকে আমার এই অবস্থা। তো এর ভিতরে আবার সংসারের ঘরের ভিতরে মারামারি, তো এর ভিতরে আমি যখন তাকে ঝগড়া জাতি থামাইতে গেছিলাম, তখন সে করে কি আমার একটা ঘুষি দেয়, ঘুষি দেওয়ার পর ঘুষিটা আমার চোখের ভিতরে লাগে, ওই ব্যথার চোখে।
আপনার বাবা?
জি,
মানে ছোট বাবা?
জি জি, ছোট বাবা।
ওকে,
তখন ওই পড়তে যাই, তখন আর স্কুলের আপারা মারে যে তুই লেবস না গেলে কা। তখন আমি কই তো পারি না, তুই স্টুডেন্টের সামনে যে আপা আমি চোখে দেখতেছি না। তো আপারা হয়তো বা কোনো ভাবে একটা আন্দাজ করে আমার মারে বলে যে আপনার ছেলে একটু ডাক্তার দেখায়। মানে আমার মা তখন ডাক্তার দেখায় নারায়ণগঞ্জ একটা, তো ডাক্তার বলে যে চোখের অবস্থা অনেক খারাপ, আর আপনি এই ইমার্জেন্সি ঢাকা নিয়ে যান। তো সেখানে অনেক দিন দেরি হয়ে যায়, কেউ হয়তো বা যাওয়ার ছিল না। তো অনেকদিন পরে ঢাকা আসি, ঢাকা এসে ডাক্তার দেখানোর পরে ডাক্তার চোখ ইগুলা কিচ্ছু পাইতেছে না, পরে বলে যে একটা সিটি স্ক্যান করেন। তখন আমার মার হয়তো এত টাকা ছিল না, একটা সিটি স্ক্যান তারপর অনেক কষ্ট করে করছে, করানোর পরে সিটি স্ক্যানে এই চোখের ভিতরে ওই একটা পর্দা আছে, ওটা ফাইটে গেছে, ডাক্তার বলছে যে ভালো হবে না। তখন আমার মায় বললো যে তাহলে আমার থেকে একটা চোখ দিয়ে দিই। ডাক্তার বলে যে এখানে সিনেমা করতে আসছেন আপনি, চোখ ভালো হবে না যান। পরে এইভাবে তখন বাসায় থাকতাম 2007 সাল হবে, 7-8 সময়।
ওকে, তখন আপনি কি পড়াশোনা করতেন?
না, তখন পড়াশোনাটা এই আর কি শেষ হয়ে যায়।
মানে তখন কোন ক্লাসে পড়তেন?
তখন আমি 5 পাস করে 6 এ উঠছি আর কি।
5 পাস করে 6 এ উঠেছেন, সেই সময় আপনার পুরো চোখ দুটোই অন্ধ হয়ে যায়?
অন্ধ তখন হয় না।
আচ্ছা,
অন্ধটা আমি ডাক্তারের তখন বলছি যে আমি তো স্যার এই চোখে তো আমি এখন দেখতে পারি, পারলে লাভ নেই, আগামী 3-4 বছরের ভিতরে তোমার চোখটা নষ্ট হয়ে যাবো। ডাক্তারের কথা ঠিক আছে, 3-4 বছরের ভিতরে নষ্ট হয়ে গেছে গা। নারায়ণগঞ্জে আইসা বললাম হাসপাতালের থেকে, আইসা তখন বাসায় এরকম চলতেছে, তখন আমার তো আর মনে করেন যে পড়াশোনাও করি না আর কি কি করবো। তখন এই যে আপনার নারায়ণগঞ্জে এক জায়গায় জায়গায় বন্ধু বান্ধব গুলোকে ঘুরতাম সময়, সেই তো কাজটা ছেড়ে দিলাম। তো এই ভিতরে ঘুরতে ঘুরতে টাকার প্রয়োজন, কারণ কি করি কিচ্ছু করার নেই। তখন আমার আবার একটা চাস্তো হয়ে আছে সাব্বির, তো সেই সাব্বিরে একদিন আমার বলে কি যে 10,000 টাকা দিতে পারবি? 10,000 টাকা দিতে বললে তো আমি 2,000 টাকা দিব, আজকের ভিত্তি দিয়ে দিব। আমি আজকের ভিত্তি দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে দিলে। তো ওই যে ঘরে আবার যে জায়গায় মায়ের টাকা রাখতো, তো সেখান থেকে 10,000 টাকা নিয়ে আমি হেরা দিয়ে দিছি। হ্যাঁ, আমার পরের দিন 10,500 টাকা দেয়। ঠিক 2 দিন পরে দেওয়ার কথা ছিল, পরে 10,500 টাকা বা 10,000 টাকা জায়গায় রেখা 500 টাকা দিয়ে দেয়। তো তখন দেখি আমি তার সাথে আছিলাম, তার মনে করেন যে 34,000 টাকা পাইছে সে একটা বাজি ধরে। তখন আমার ভিতরে একটা এরকম একটা লোভ কাজ করে যে তাহলে আমিও তো বাজি খেলতে পারি। তখন আমার মা কইলাম কি যে মা তুমি আমার 5,000 টাকা দাও, আমি ঢাকার থেকে মোবাইল টোবাইল আনি না, নারায়ণগঞ্জে বিক্রি করে যা সেগুলির থেকে চলতে পার মা, আমার পকেট খুচল চিল্লা যেভোগা, তোমার আর তেমন লাগবো না 10-20 টাকা। পরে আমার মা 7,000 টাকা দিছে, সেই টাকাটা দিয়া ক্রিকেটের IPL এর বাজি খেলছিলাম। তখন আমার চোখে হয়তো অল্প একটু প্রবলেম ছিল, তখন দেখা যায় বাজিতে সম্পূর্ণ টাকা হাইরে যেতেছি। পরে আস্তে আস্তে আবার টাকা যায় আসে যায় আসে, এইভাবে করে আপনার আমার 57,000 টাকা হয়েছে। তো এইভাবে চলতাম। তো একটা বন্ধু আছিল আবার পিয়াস, তো ও আবার মনে করেন যে একটু খারাপ পদে ছিল, ওই ই খাইতো, ওই যে মদ গাঁজা টাজা খাইতো, ও আবার এই যে বিভিন্ন হোটেল প্রতিচালিত যাইতো। হ্যাঁ, তখন আমার কাছে অনেক টাকা, তো তো ও আমার আমার সাথে সাথে থাকতো, টাকা পয়সা মদ খাইতো, কিন্তু আমি কখনো খাই নাই গা। তো একদিন কা হয় কি একটি জামুসকা আজ পরে লয়ে গেল, পরে উড়ে যেয়া ওই আপনার আবাসিক হোটেল সামনে যেয়া একটা সিগারেট নিচে হাতে নেয়া, কো এক পাও চায় আর 2 পাও পিসা পরে কয় ডল লাগতেছে কি জামু কয়া চায় সো আয় দে কে কি করবো টাকা আছে না? আমি কই আছে। পরে নিয়ে গেল, পরে মনে করেন যে ওই প্রতিযোগিতা আর কি শারীরিক সম্পর্ক হয়েছে, টাকা পয়সা এভাবে বাজি টাজি খেললা তখন একবারে তারপরে শেষ হয়ে গেছে। এখন আমার তখন এটা মনে মনে চিন্তা, আমার মায় আমার আজকে পুনরায় টেকার লেগে ডাক্তার দেখাইতে পারলো না, যে যাক সমস্যা নেই আমি টেকা জ্যামতক জোগাড় করে আমার চোখটি ভালো করমই। এর ভিতরে একজন আমগো এলাকার, তার নাম রত্নাপা, সে একদিন আইসা কয় যে রোজার মাস ছিল, তখন ইফতারির সময় আমি হাতে একটা পরে কয় কি রে খার হয়েছিস, ভালো আছিস, আমার চিনছো? আমি কি হ্যাঁ চিনছি, তো কয় কাজ করস? আমি কি হ্যাঁ কাজ করি, কয় তাইলে ঠিক আছে খার আমি আইতেছি। তো হ্যাঁ কই গেল, আমি আর হেরে দেই না, অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট খার হয়েছে আচার দিয়ে দিব। পরে কতক্ষণ পর আইলো, আইয়া কয় যে তোর নাম্বারটা দে, বিভিন্ন কিরা কসম টসম কাটাইলো যে বাবা তুই রমজান মাস ও আদা দে, হ্যাঁ তুই রোজা রাখছস, আমি কাছে কোন ঠিক আছে বাবা আমার 2,000 টাকা দিবি, আমি তাহলে কালকে দিয়ে দিব। কালকে দিয়ে দিবেন? ও ও আদা দিয়ে দিছি আবার রমজান মাস, তখন তার আমি 2,000 টাকা দিয়ে দিই। এখন সে আর টাকাটা দেয় না আমার, সে কাজ দিয়ে সুদায় দিব ঠিক আছে, টাকাটা দিব না এরকম কিছু বলতেছে, কারে এনজয় করবি এনজয় ঠিক আছে, টাকা দিস টাকা আবার লাগে। আমি কই আচ্ছা ঠিক আছে যান সমস্যা নেই। পরে হ্যার জামাই যেদিন বাসায় না থাকে সেদিন সে মনে করেন যে কতগুলি আবা কিনে না খাইছে, আমার বলে যে খাবি না আমি আবার ঠিক খাই না এগুলি। হ্যাঁ, পরে তার সাথে ওইখানে শারীরিক সম্পর্ক হয়। হওয়ার পরে হ্যার জামাই আছে, তার নাম আরমান ভাই, সে তার সাথে একদিন পরিচয় করে দিচ্ছে ঠিক আছে। তো সে কিছু মনে করে নাই যে আমার চোখের সমস্যা কিছু একটা, তেমন কিছু মনে করে নাই। তো এইভাবে সে ওই আবা খাইতো, তো এইভাবে তাকে লোক থাকতাম। তো আমি একদিন বাইরে বলি ভাই আমার এখানকার দুটা বিয়ার এনে দিতে পারবেন, ওকে এগুলি তো টাকা লাগে নি আবার মাংনি এনে খাওয়াইতে পারি তোরে, আজ চিন্তা করিস না যা খাওয়া মনে। তো হ্যাঁ একদিন একটা বিয়ার এনে দেয় আমার, পরে ওই বিয়ারটা খাইতে খাইতে আলাম রাস্তায় বাইরে। তো রাস্তায় বাইরে আনার পরে আমগো এলাকার মানুষ সব চেয়ে
আসে। ওকে আশরাফ, শীতের রাতে আপনি এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার কিছু কথা মানে খুব খাপছাড় এবং অগোছালো লাগছে আমার কাছে, যদিও আমি একটু দেখতে চাই আমাদের লিসনারের কাছ থেকে কি ধরনের রেসপন্স আসে, আসলে কতটুকু বুঝতে পারছে তারা এবং তারা আসলে আপনার স্টোরিটা শোনার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোল আহ্বান করছি, আপনারা যদি মনে করেন যে আশরাফ যা বলছে সেটা আরো বলা উচিত এবং আপনাদের শোনার আগ্রহ রয়েছে এবং আপনারা শুনতে চান, তাহলে আপনারা লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না এটা আমাদের কাছেও পরিষ্কার হচ্ছে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এবং ইটস কোয়াইট কন্ট্রাডিক্টরি, তাহলে লিখবেন নো এবং লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার রেসপন্স ইয়েস অথবা নো, এরপর 2221 নম্বরে ঝটপট পাঠিয়ে দেবেন। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট, যদি নো পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে আশরাফ বলার ক্ষমতা এখানে হারাবে।
আমি জানি না রে বাবা কি লেগেছে, তখন আমি হ্যারগাসে কিছু একটা আন্দাজ করতে পারছি। তো সে রাজনীতি করে একদিন করলো গি তোমার একটা জিনিস দেখো কি দেখো, সেটা পিস্তল দেখাইলো, ছোট একটা পিস্তল। আমি কই পিস্তল, তখন আমার মনে হয় একটা কৌতূহল পিস্তল, হ্যাঁ মালের তো টিভিতে দেখছি লাইটে চেয়ে দেখছি, কয়ে গুলি আছে ছটা ফুড়াবি, আমি কই ফুড়াম, আচ্ছা ফুড়াই। পরে তার রুমের ভিতরে তিনটা গুলি ফুড়াইছি, গুলি টিপ দিছি, পরে তিনটা গুলি একটা তিনটা গুলি ফুড়ে আমার ভাড়িছে। তখন এই তখন আমার বাজি খেলাটা আছে আস্তে আস্তে আর কি চলতে আছে ফোনে ফুড়ে। তখন খেয়ে একদিন করলো কি মোবাইল লগে থাকতো প্রত্যেক সবসময় তিন চারটা, ঠিক আছে মোবাইল গুলি খুললো, ব্যাক কভার গুলি খুললা, চাকু দেখাইতেছে মোবাইলের ব্যাক কভারের থেকে স্টিলের চাইনা চাকু, এগুলি দিয়ে এটা রক্কারের চাকু, এটা হাড্ডি কাটার চাকু, আসলে চাকু গুলি অনেক অনেক ধার আসলে আমার হাতে লাগাইলো। পরে কয়ে এগুলি দিয়ে মানুষ চোপ করি, এগুলি তো মানুষ চোপ করে ডর করে না আপনার, কয় ডর ডর করে না রে ডর গেছে গা, হ্যাঁ এরকম একটা কথা গুলো। পরে একদিন কয় এক কাজ করি তোর চুক্তি ভালো হইব, তোর চুক্তি সমস্ত টাকা পয়সা আমার, তোর চুক্তি আমি ভালো করে দিই কেমন ভাই, কয়েকটা মানুষ আই না জব দিয়ে আসি তো লক্ষ্যে নিয়ে ফালাই দিই গা, ঠিক আছে মানুষের মাথা না থেকে ডাক্তারের কমে যে রাতে চোখ, আমি কি ডাক্তার আপনার বিরুদ্ধে মামলা করে দিব ভাই, আমার দরকার নেই অন্য এমনি চলবো। হ্যাঁ কয় না রে তোর জীবনটা এমনি যাইব, এমনি যাইত না তার জীবনে চোখ নাই কি করবি, চোখ থাকলে তো যাও কাজ টাজ করে খাইতে পারতিস, জীবনে বাস্তব হইলে অনেক টাকার প্রয়োজন বুঝছ, যেটা কই কান দিয়ে হন এই ভাইয়ের কথা কামে লাগবো, তার নাম সবাই চিনে না মোটামুটি ভালো মানুষই চিনে।
চলুন দেখা যাক কম্পিউটার কি বলে। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে কম্পিউটার বলছে 57% নো। দিস ইজ ফার্স্ট টাইম ফর দ্য হিস্ট্রি অফ যাহা বলিব সত্য বলিব যে নো পার্সেন্টেজ বেশি হয়ে গেল। দুটো কারণ থাকতে পারে, একটা হতে পারে যে রাত অনেক গভীর হয়েছে আসলে আরেকটা স্টোরি শোনার মতো ধৈর্য অনেকেরই নেই, আরেকটা কারণ হতে পারে যে আমাদের এই আশরাফ যা বলছে সেটা তাদের আসলে অতটা আগ্রহের কারণ হচ্ছে না। কিন্তু আশরাফের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা থাকবে, কারণ এত রাত পর্যন্ত জেগে সে আমাদের সঙ্গে ছিল এবং আপনাদেরকে কিছু না কিছু বলতে এসছে এখানে, এবং সে একজন অন্ধ মানুষ হয়েও আমাদের কাছে এসছে। আশরাফ, লিসনাররা ভোট জানালো যে 57% তারা শুনতে চায় না, তার মানে আপনার গল্প সামনের দিকে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে
না,
কি বলার আছে আপনার এই অবস্থায়?
আমার কিছু বলার নাই, কিন্তু আমি বলবো যে হ্যাঁ বলতে পারলে তো ভালো হইতো, বলতে পারলে হয়তো আমার জন্য ভালো হইতো আর লিসেনারদের জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য তো আমি এত কষ্ট করে আপনাদের এখানে আসছি।
তো সেই জন্য আপনাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, কিন্তু লিসেনাররা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী।
লিসেনারদের ব্যক্তিগত ব্যাপার, তারা যদি আমার
আপনাকে সুযোগ দেয়নি তারা, তো সেই জায়গাটা থেকে আপনাকে এটাই মেনে নিতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ, আপনি এটা মেনে নিয়েছেন সেজন্য।
জি
পর্দা নামলো আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং একটি অন্যরকম ঘটনার মধ্য দিয়ে এই প্রথম যাহা বলিব সত্য বলিবতে একটি স্টোরি রিজেক্ট হলো আমাদের লিসনারদের কাছ থেকে SMS পোলে। আমরা এতগুলো পর্ব পার করেছি কিন্তু এই অভিজ্ঞতা আজকে প্রথম। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আপনাদের অনুষ্ঠান, যাহা বলিব সত্য বলিব সবসময় সত্যের আলোতে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলোকে এমন ভাবে উপস্থাপিত করতে চায় যাতে করে অপ্রিয় সত্যের মুখোমুখি আপনাকে কখনো না হতে হয়। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিপ্রিয়া এবং আমার টিম মেম্বারদেরকে নিয়ে আরো একবার নক করব আপনার দরজায় এবং আরো একবার সত্যের মঞ্চ উদ্ভাসিত হবে কোন একজন বন্ধুর জীবনের অপ্রিয় সত্য, এই অর্থে যে তার মতো করে ভুল যেন আপনার জীবনে, তার মতো করে অপরাধ যেন আপনার জীবনে বাসা না বাঁধে। অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ
এন্ড এন্টারটেইনমেন্ট
FM 89.2, ইয়োর A to Z'স এট ABC।